साम्यहम् ममो वर्तानुवर्तन्ते तांस्तस्मात्सत्त्वशः कांक्षन्तः कर्मणां सिद्धिं यजन्तो इह देवतः क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मज चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मोविभागशः तस्य कर्तारमपि मां विद्ये कर्तारमव्ययम् न मां कर्माणि लिम्पन्ति न मे कर्म फले स्पृहा कर्मभिर्न सबध्यते एवं ज्ञात्वा कृतं न पूर्वेरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात्त्वं त्रिभो पूर्वतरं कृतं किं कर्म किं कर्मेति कवयोऽप्यात्र मोहितः तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्षसे शुभात् कर्मणो ह्यापि बोध्यव्यं बोध्यव्याञ्च अधिकर्मणः अकर्मणश्च बोध्यव्यं गहना कर्मणो गतिः कर्मण्यकर्म यः पश्येद् अकर्मणि च कर्म यः सबुद्धिमान् मनुष्येषु स्वयुक्तः प्रश्नमप्येत् यस्य सर्वे समारम्भा कामसङ्कल्पवर्जितः ज्ञानाग्निदग्धकर्माणां तमाहु पण्डितं बुधः त्यक्ता कर्म फलासङ्गं नित्यतृप्तो निराश्रयः कर्मण्योभि प्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति स निराशीर्यत्मा त्यक्त सर्वोपरिग्रह शरीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्विषम् यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समो सिद्धावसिद्धौ च कृत्वापि नो विद्यते कतसङ्गस्य मुक्तस्य ज्ञानवान् स्थितोऽस्ति यज्ञायाचरतो कर्म समग्रं प्रविलीयते ब्रह्मार्पणं ब्रह्महवीरि ब्रह्माग्नौ ब्रह्मनाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना दैवं यज्ञं योगिनः पर्युपासते ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति श्रोत्रादीनीन्द्रियान्येऽन्ये ध्रियमाग्निति शब्दादीन् विषयान्यन्य इन्द्रियाग्निषु जुह्वति सर्वान्द्रियाणि कर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयोमग्नौ जुह्वति ज्ञानदीपिते जब्बयज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथापरे स्वाध्वायज्ञानयज्ञाश्च यतः आपने जुह्वति प्राणं प्राणेपानं तथापरे प्राणपानोगतिरुद्धा प्राणायामनः अपरे नियताहारः प्राणान् प्राणेषु जुह्वति सर्वेप्येते यज्ञविदो यज्ञक्षयितकल्मषः यज्ञाशिष्टामृतो भुज यान्ति ब्रह्म सनातनं नायं लोकस्तोऽन्यपुरुषोत्तम एवं बहुविधा यज्ञा विदता ब्रह्मणो मुखे कर्मजान् विद्धितान् सर्वान् एवं ज्ञात्वा विमोक्षसे सर्वं परन्तप सर्वं कर्माखिलं पार्थो ज्ञाने परिसमाप्यते तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः यज्ज्ञात्वा न पुनर्मोहम् एवं सति पाण्डव येन भूतान्यशेषानि द्रक्ष्यमयि अपि चेदसि पापेभ्यो सर्वेभ्यः पापकृत्यमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि यथेदांसि समिद्धोऽग्निर्भस्मसात् कुरुतेऽर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्ध कालेनात्मति विन्दति श्रद्धा लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति अज्ञश्चाश्रद्धदानश्च संशयात्मा विनश्यति नायं लोकन्ति संशयात्मनः योगसंन्यस्तकर्माणं ज्ञानसंच्छिन्न संशयम् आत्मबन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय तस्मात् ज्ञानसम्भूतं युत्स्तं ज्ञानिनः चित्वेनं संशयं योग्यम् अत्तिष्ठोत्तिष्ठ भारत इति श्रीमहाभारते शातसाहस्रां संहितायां शतसाहस्र्यां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे ज्ञानयोगनामचतुर्थोऽध्यायः। ভগবদ গীতা শ্রীপ্রকৃত গীতার গান। ভগবান কহিলেন, পূর্বে আমি বলেছিলাম সূর্যকে প্রথম এই সেই নিষ্কাম কর্ম পূর্ব কথন। সূর্য বলেছিল পরে মনুকেশ পুত্রে ইক্ষ্বাকুশু নিল পরে পরম্পরা সূত্রে। সেই পরম্পরা দ্বারা রাজর্ষিগণ একে একে শুনে সব গীতার বচন। কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট, পরম্পরা বিনা যেন সব অর্থ ভ্রষ্ট। অতএব কহি পুনঃ সেই পুরাতন পুনর্বার পরম্পরা করিতে স্থাপন। ভক্তি বিনাকে বুঝিবে গীতার রহস্য, তুমি মোর প্রিয় সখা করহ বিমুষ্য। অর্জুন কহিলেন, তুমি তো নবীন সখা সেদিন জন্মিলে, কোটি কোটি বর্ষ পূর্বে সূর্য জন্ম নিলে। একথা কি করে বুঝি পূর্ব এত দিনে উপদেশ পুরাতন তুমি বলেছিলে। ভগবান কহিলেন, হে অর্জুন বহু জন্ম তোমারও আমার হয়েছে পূর্বকালে শেষ বয় পার। ভুলি নাই আমি সেই তুমি ভুলে গেছ, আমি বিভু তুমি জীব সেইভাবে আছো। সকলের নিয়ামক অজন্মা হইয়া অব্যয় আত্মা পরমাত্মা ভুবন ভরিয়া, তথাপি সশক্তি সাথে জন্ম লই আমি সেই ভগবত্তা মন ভালো বুঝো তুমি। যদা যদা ধর্মগ্লানী হইল সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে। অধর্মের অভ্যুত্থান ধর্মগ্লানী হলে আত্মার সৃজন করি দেখ এ সকলে। সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানুষে বচন। আমার যে জন্মকর্ম সে অতি মহান, যে বুঝিল সেই কথা সেও ভাগ্যবান। এই দহে পুনর্জন্ম মমধামে ফিরিয়া সে ছাড়ে ধর্ম ছাড়ি ত্রিবিধ অসার। মন্ময় মদ ভক্তি সাধ্য করিয়া বিচার, বহু ভক্ত জ্ঞানী সব তপস্যার দ্বারে বিধৌত হইয়া পা পেয়েছে আমারে। যেভাবে যে ভোজে মরে আমি সেইভাবে যথাযোগ্য ফল দেই আপন প্রভাবে। আমাকে সর্বমতে চাহে সর্বথাই, আগু পিছু হয় পথে ভেদ নাই। কর্মকাণ্ডী সিদ্ধি লাগি বহু দেব দেবী, ইহ লোক হয় সব বহু সেব্য সেবী। শীঘ্র যেই কর্মফল এ মনুষ্য লোকে, অনিত্য সে ফল ভুঞ্জে দুঃখে আর সুখে। চারিবর্ণ সৃষ্টি মোর গুণ কর্ম ভাগে, যার যাহা গুণ হয় কহিব সে আগে। তথাপি সে নহি আমি গুণ কর্ম মাঝে, যদ্যপি নিয়ন্তা আমি সকলের কাজে। আমি কর্মফলে লিপ্ত নহি কোনো কালে, স্পৃহা কবু নাহি মোর কর্ম ফলে। আমার কর্মের কথা বুঝো ভালো মতে, বন্ধন গুছিল তার কর্মেরও ফলেতে। এই গুড় তত্ত্ব কথা পূর্বে যে বুঝিল, অনায়াসে তার সব সংসার তরিল। তুমি পূর্ব মহাজনে যথা অনুসার যথাবোধ সিদ্ধি লাভ হইবে বিস্তর। কিবা কর্ম অকর্ম বা করিতে বিচার, বড় বড় মুনি ঋষি হয় চমৎকার। তাই সে বলিব আমি কিবা কর্ম হয়, জানিলে সে তত্ত্ব কথা অশুভের ক্ষয়। কর্ম যে বুঝিতে তুমি অকর্মে বুঝিবে, বিকর্ম বুঝিতে তথা ভাবে বুদ্ধ হবে। দুর্গম কর্মের গতি নিগুড় সে তত্ত্ব, যে বুঝিল সে বুঝিল তাহার মত্ত। কর্মেতে অকর্ম দেখে অকর্মে যে কর্ম, যে বুদ্ধিমান মনুষ্য সে বুঝেছে মর্ম। সকল সমারম্ভে যার সংকল্প বর্জন, জ্ঞানাগ্নিতে দগ্ধ কর্ম পাণ্ডিত্যে গ্রহণ। ত্যক্ত কর্ম ফলাসঙ্গ আশ্রয়বিহীন, নিত্য তৃপ্ত নিত্যানন্দ নিজ কর্মে লীন। সে প্রবৃত্ত নিজ কর্মে কিছু নাহি করে, অনাসক্ত কর্ম ফল স্বাচ্ছন্দ্য বিহরে। কর্মফলে স্পৃহাহীন দত্তচিত্ত আত্মা, সর্বপরিগ্রহ ত্যক্ত যুক্ত সে সর্বথা। শরীর নির্বাহ মাত্র কর্ম যেই করে, করিয়াও সর্বকর্ম সর্বপাপ হরে। যথা লাভ তথা তুষ্ট সর্বদ্বন্দ্বমুক্ত, নির্মৎসর সমাচিত্ত নিজ কর্মে যুক্ত। সিদ্ধ সিদ্ধ সমদৃষ্টি নাহিত বিদ্বেষ, করিয়াও সর্বকর্ম কর্ম ফল শেষ, অসঙ্গ নিযুক্ত জ্ঞানী চিত্তে ভুবনাই জ্ঞানাবস্থিত সেই সর্বদা সবছাই, সেই সে যাজ্ঞিক সব আচরণে দক্ষ তার কর্ম প্রবলিত একান্ত সমক্ষ, ব্রহ্মময় কর্ম তার ব্রহ্মেতে কর্পণ, ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি তা ব্রহ্ম ফল, তাহার সে ব্রহ্মগতি নিশ্চয় নির্ণয় ব্রহ্মকর্ম সমাধিস্থ সর্বত্র বিজয়, দৈব যজ্ঞ করে পরে সেও যোগী হয় ব্রহ্মজ্ঞানী সেও যোগী অমাদি নিলয়, নৈষ্টিক ব্রহ্মচারীর যজ্ঞ ইন্দ্রিয় সংযম শ্রোতাদি মানস তপ অগ্নিতে তর্পণ, রূপর শব্দ স্পর্শ বিষয়ে সংযম যজ্ঞাহুতি সেই হয় ইন্দ্রিয় হবন, সর্বেন্দ্রিয় কর্ম প্রাণ সংযম অগ্নিতে যত্নশীল যত যোগী হবন করিতে, আত্মসংযমাদি যোগ জ্ঞান দীপিতে পৃথক পৃথক যোগী হয় যুক্ত সে যোগিতে, দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ যত স্বাধ্যায় যোগীর জ্ঞান সংসিত যে শ্রত, প্রাণাপান যোগক্রিয়া আপনে হবন প্রাণাপান গতিরুদ্ধ প্রাণায়ামী হন, আহার আদি খর্ব করি নিয়ত আহার প্রাণকে প্রাণেতে দে হোমের আকার, এই সব তত্ত্ববিদ ক্ষীণ পাপ হয় ক্রমে ক্রমে পাপহীন ব্রহ্ম সে প্রাপয়, যজ্ঞনিষ্ঠ ভোজি তারা নিষ্পাপ জীবন যোগ্য ব্যক্তি হয় লাভে ব্রহ্ম সনাতন, ইহলোকে যজ্ঞ বিনা কোনো সুখ নাই পরলোকে বিনা যজ্ঞে কেমন সে পাই, হে পুরুষোত্তমত যজ্ঞই সে ধর্ম আহ সকল বিকর্ম, বেদাদি শাস্ত্রেতে তথা বহু যজ্ঞ হয় কত শাখা প্রশাখা দিকে করে নির্ণয়, সব যজ্ঞাদি জানো সব কর্ম জানো মুক্তি পথ সেই জানো যজ্ঞ সে সর্বানো, কিন্তু শ্রেয় জ্ঞান যজ্ঞ দ্রব্য যজ্ঞাপেক্ষা জ্ঞানী রণাহিক আর কর্মজ অপেক্ষা, সর্বকর্ম শেষ হয় জ্ঞানে সমাপন কর্ম শুদ্ধ চিত্তে হয় জ্ঞানেরও সাধন, অতএব সে বিজ্ঞান যে চায় উপযুক্ত গুরুপদ করয়া আশ্রয়, প্রণিপাত পরিপ্রশ্ন সেবার সহিত গুরুস্থানে জানিল আপনার হিত, সেসব জ্ঞানের কথা বুঝিতে পারিলে মোহ আর হবে নাহি হারিলে জিতিলে, তখন সে আত্মদৃক দেখে ব্রহ্মসম সম্পূর্ণ দর্শন যেই সে মম, পাপী হতে পাপী যদি হয়ে থাকো তুমি তথাপি জ্ঞানের পথে তরিবে আপনি, প্রবল অগ্নিতে যথা কাষ্ঠ ভস্ম সাত জ্ঞানাগ্নি জ্বলিলে পাপ সকল নিপাত, অতএব জ্ঞান তুল্য নাহি সে পবিত্র তাহা নহে জড় জ্ঞান লাভ যত্র তত্র, যোগ সিদ্ধ সেই জ্ঞান চিন্ময় নির্মল সে জ্ঞান লোভিলে হবে আনন্দে বিহ্বল, শ্রদ্ধাবান যেই হয় লোভে সেই জ্ঞান সংযত ইন্দ্রিয় যার তৎপর সে হন, সে জ্ঞান লোভিলে শান্তি অচিরাত পায় সংসারেরও যত ক্লেশ সব মিটে যায়, সংশয় আত্মা অজ্ঞ যারা তাহে শ্রদ্ধা নাই বিনা সুনিশ্চয় তার কহিন নিশ্চয়ই, নাহি পরকাল সংশয় আত্মা সে দুঃখী সে সংসার জাল, অতএব যোগ দ্বারা সন্দেহ বিহীন জ্ঞান লাভ দ্বারা হয় সংশয় ছিন্ন ভিন্ন, কর্ম হতে মুক্ত হে ধনঞ্জয় তুমি সেই হনুক্ত যুক্ত, জ্ঞান সম্মুত মোহ জ্ঞান আসি দ্বারা হৃদয়ে উদয় সব হইয়াছে দ্বারা, এই সব ছিন্ন করি জাগিয়া উঠিবে এবার অত জগতিষ্ঠ হয়ে সংসারে, ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি জ্ঞানযোগ নামক শ্রী গীতার চতুর্থ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায়, মূলত এই ভগবদ গীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ বলে অভিহিত করা হচ্ছে এই অধ্যায়কে, তো আমরা তৃতীয় অধ্যায় দেখেছিলাম, তৃতীয় অধ্যায় আমরা দেখেছিলাম যে যে আমরা অর্জুন প্রশ্ন করছিলেন শেষের দিকে কৃষ্ণের কাছে, যে অনিচ্ছা সত্ত্বেও কেন লোক পাপাচরণে প্রবৃত্ত হয়, অনিচ্ছা থাকা সত্ত্বেও কেন পাপাচরণ করে, তার উত্তরে ভগবান বলছিলেন যে আত্মার শত্রু কাম ক্রোধ, এগুলো হচ্ছে আত্মার শত্রু স্বরূপ, সেটা থেকে মুক্ত থাকার জন্য বলছেন। এবং সেটা থেকে মুক্ত হয়ে কিভাবে মুক্ত থাকা যায়, দিব্য জ্ঞানের মাধ্যমে, দিব্য জ্ঞানের মাধ্যমে সেটা থেকে মুক্ত থাকা যায়। এবং আসলে প্রথমত বলা হচ্ছে আমরা একটু শুনি সবাই একসাথে, আর সেজন্য তিনি নির্মুক্ত হয়ে কর্ম করার জন্য বলছেন এবং দিব্য জ্ঞান লাভ করার জন্য বলছেন। সেই দিব্য জ্ঞানটা কি, সেই দিব্য জ্ঞান কি এবং দিব্য জ্ঞান কিভাবে লাভ করতে হয়, দিব্য জ্ঞানের ফল কি, এই সমস্ত কিছু আজকের অধ্যায়ে বর্ণনা করছেন। এ হচ্ছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের মধ্যে সম্পর্ক সম্বন্ধ। তো চতুর্থ অধ্যায়ে প্রথমে দশটা শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যে দিব্য জ্ঞানটা কি, কৃষ্ণ সম্বন্ধিত দিব্য জ্ঞান সেটা বর্ণনা করা দশটা শ্লোকে। তারপর এগারো থেকে পনেরো নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে এই দিব্য জ্ঞানের অর্থ কি বা কিভাবে তা প্রয়োগ করা যায়, কিভাবে প্রয়োগ করতে হয়, এই দিব্য জ্ঞানের প্রকৃত অর্থ কি। তারপর ১৬ থেকে ২৪ পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে জ্ঞানের স্তরে কর্মকে অনুধাবন করা, জ্ঞান লাভ করে বা জ্ঞানের স্তরে জ্ঞান যোগের স্তরে কর্মকে অনুধাবন করা, এবং শেষের দিকে জ্ঞানের স্তরে কর্মকে অনুধাবন করো বা কর্ম কর্ম কর্মকে। তারপর ২৫ থেকে ৩৩ পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে যজ্ঞ, যজ্ঞ থেকে জ্ঞান প্রাপ্ত হওয়া, সেই জ্ঞান প্রাপ্তির পন্থা হচ্ছে যজ্ঞ, যজ্ঞের মাধ্যমেই বিভিন্ন ব্যক্তিরা কিভাবে জ্ঞান লাভ করেন সেটা ব্যাখ্যা করছেন। শেষের দিকে উপসংহার পরিসমাপ্তি করছেন ৩৪ থেকে ৪২ পর্যন্ত শ্লোক পর্যন্ত উপসংহার দিচ্ছেন এই অধ্যায়ের, যে কিভাবে সেই জ্ঞান প্রয়োগ করা যায়। আমরা ১ থেকে ১০ পর্যন্ত অনুবাদগুলো পড়ি। চতুর্থ অধ্যায়ে আমরা কি দেখতে পাবো, পঞ্চম অধ্যায়টা খুলুন সবাই, পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকটা দেখুন, পঞ্চম অধ্যায়ে প্রথম শ্লোক। চতুর্থ অধ্যায়ে পড়ার পরে আমরা কি জানবো, এটা প্রভুপাদ তাৎপর্য বলছেন দুই তিন চার অধ্যায়ের সারমর্ম দিচ্ছেন এখানে। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করা হয়েছে, বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের ফলে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও করা হয়েছে দুই নম্বর অধ্যায়ে। আত্মার প্রাথমিক জ্ঞান ও জড়জগতের বন্ধনের কারণ, বুদ্ধিযোগ ভক্তিযোগের অনুশীলনের ফলে বন্ধন থেকে মুক্তি হওয়ার উপায়। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে যিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার আর কোনো কর্তব্য নেই, শুধুমাত্র যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার কোনো কর্তব্য নেই, বাকিদের কর্তব্য কর্ম করতে হবে। এখন সেই জ্ঞানের স্তরে কিভাবে অধিষ্ঠিত হওয়া যায় সেটা চতুর্থ অধ্যায় বলছে। চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন সব রকমের যজ্ঞই জ্ঞানের পরিসমাপ্তি হয়। তবে এই চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহযুক্ত হয়ে যুদ্ধ করতে। অর্থাৎ চতুর্থ অধ্যায় কি বললেন, সমস্ত যজ্ঞের পরিসমাপ্তি হচ্ছে জ্ঞান, জ্ঞানটাই শ্রেষ্ঠ, তপযজ্ঞ থেকে কর্মযজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। আবার শেষের দিকে বলছেন হে অর্জুন মোহ মুক্ত হয়ে যুদ্ধ করো। তো এই জন্য এভাবে বলা হচ্ছে যুদ্ধ করতে। তাই সুতরাং এভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কোনো পরিহার করার পরামর্শ দিয়ে কৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণ করে বিচলিত করে তুলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম তা বিরত থাকে, তাদের বিরত থাকে। অর্থাৎ চতুর্থ অধ্যায় পড়ার পরেও অর্জুন আবার বিভ্রান্ত হবেন, তো সেটা পরবর্তীতে আরো ব্যাখ্যা করা হবে, সেটা পরবর্তীতে ভগবান এটাকে রহস্য খুলে দেবেন। প্রথম শ্লোকে ব্যাখ্যা করছেন গীতার রহস্য কি বা গীতার ইতিহাস কি। আগের অধ্যায়ে যেটা দেখেছিলাম আমরা দিব্য জ্ঞান, এখন সেই দিব্য জ্ঞান কিভাবে প্রাপ্ত করতে হয় সেটা এই অধ্যায়ে বলছেন। এবং প্রথম দুটা শ্লোকে এটাই বলছেন যে পরম্পরার মাধ্যমে আমরা গীতার জ্ঞান লাভ করতে পারি। ভগবান সূর্যদেব বিভীষণকে দিয়েছেন, তারপর সেটা মনু ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। তো আমাদের 14 জন মনু আছেন, ব্রহ্মার এক মনমন্ত্রে 14 জন মনু আছেন, সেই মনুর কথা ব্যাখ্যা করা হচ্ছে। স্বয়ম্ভুব মনু, স্বরোচিষ মনু, উত্তম মনু, তামস মনু, রৈবত মনু, চাক্ষুষা মনু, বৈবস্পত সাবরণী, দক্ষ সাবরণী, ব্রহ্ম সাবরণী, ধর্ম সাবরণী, রুদ্রপুত্র সাবরণী, রৌচ্য বা দেব সাবরণী, ভৌত্যক ইন্দ্র সাবরণী, 14 জন মনু। তো বর্তমানে কোন মনু চলছেন? বৈবস্পত মনু, 7 নম্বর মনু চলছেন বৈবস্পত মনু। তিনি সূর্যের পুত্র বলা হচ্ছে। প্রত্যেক মনুর ভোগকাল হচ্ছে 71 মহাযুগ বা 71 দিব্যযুগ, অর্থাৎ 71 চতুর্যুগ। 4টা যুগ একবার গেলে এক দিব্যযুগ বলা হচ্ছে বা মহাযুগ বলা হচ্ছে। তো সেটা 71 বার ঘুরলে এটা হচ্ছে প্রত্যেক মনুর ভোগকাল। আর এরকম এক মনুর ভোগকাল বা তার জীবনকাল রাজত্বকালকে বলা হচ্ছে এক মন্মন্তর। এভাবে 14টা মন্মন্তর নিয়ে হচ্ছে ব্রহ্মার একদিন। তো ইক্ষ্বাকু ছিলেন সেই বৈবস্বত মনুর পুত্র, তাকে সেরকম ব্যাখ্যা করা হচ্ছে। তো এই অধ্যায় থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? এই অধ্যায় থেকে শিক্ষা ব্যাখ্যা করা হচ্ছে যে ভগবানের আবির্ভাব, তিরোভাব ও তার যাবতীয় লীলা ভগবানের ইচ্ছায় প্রকাশিত হন এবং সা সকলেই হচ্ছে অতিমর্ত্য লীলা বলা হচ্ছে। মর্ত্য লীলা, অতিমর্ত্য লীলা, অর্থাৎ এটাই সাধারণ মর্ত্য জগতের, পৃথিবী জগতের আমাদের অক্ষজ জ্ঞানের অতীত। অক্ষজ মানে কি? ইন্দ্রিয়ের অধীনে। অক্ষ মানে একটা হচ্ছে আখি, অক্ষি বা আমাদের চোখ বলা হয় অক্ষি, অর্থাৎ যে সমস্ত চোখ দিয়ে দেখতে পারি আমরা বা আমাদের, অর্থাৎ বোঝানো হচ্ছে ইন্দ্রিয় দিয়ে আমরা স্পর্শ করতে পারি, ইন্দ্রিয় দিয়ে আমরা মাপতে পারি যে জ্ঞানগুলি এই জগতে, সেটাকে বলা হচ্ছে অক্ষজ জ্ঞান। আর যে হচ্ছে এই ইন্দ্রিয় জ্ঞানের অতীত সেটা হচ্ছে অধোক্ষজ জ্ঞান। আরেকটা অর্থ দিচ্ছেন প্রভুপাদ যে অক্ষজ মানে কি? বাংলা বর্ণমালা শুরু হচ্ছে কি দিয়ে? অ দিয়ে। আর শেষ হচ্ছে কি দিয়ে? এই ক্ষীয় দিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ কোনো জ্ঞানকে আমরা অ থেকে কিয় দিয়ে ব্যাখ্যা করতে পারি। জ্ঞান কি বা এই বস্তুটা কি? এটা কি? এটা একটা বোতল। বোতল কিভাবে বলি? ব, ব একারকার, তো আর ল, তো একটা বর্ণমালা দিয়ে ব্যাখ্যা করলাম। এটা একটা গ্রন্থ, এটা বর্ণমালা দিয়ে ব্যাখ্যা করলাম। কিন্তু এরকম অ থেকে কিয় কোনো না কোনো বর্ণ দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি, ব্যাখ্যা করতে পারি, জানতে পারি। কিন্তু বলা হচ্ছে ভগবান এরকম, তাকে কোনো বর্ণমালা দিয়ে ভগবানকে জানা যায় না, সেটার অতীত ভগবান, ভগবত জ্ঞান। এই জন্য বলা হচ্ছে অধোক্ষজ, অতিমর্ত্য। তার দেহ আদিতে ভেদ, দেহ দেহিতে ভেদ নেই। আমাদের যেরকম দেহ এবং আত্মা, প্রথমত আমাদের স্থূল দেহ সূক্ষ্ম দেহ আলাদা আলাদা, মৃত্যুর পর আমাদের স্থূল দেহ ত্যাগ করি আমরা, কিন্তু সূক্ষ্ম দেহ থেকে যায়। সূক্ষ্ম দেহে আমরা আমাদের কর্মফল ভোগ করি, অন্য দেহ ধারণ করি, ভ্রমণ করতে থাকি। তারপর সচ্চিদানন্দ দেহ আছে আমাদের আত্মা, কিন্তু ভগবানের ক্ষেত্রে সব একই, সেখানে কোনো পার্থক্য নেই। তাহা পূর্ণ সচ্চিদানন্দ বস্তু। তারপরে অবতারবাদ এবং আমনায় অর্থাৎ বেদ স্বীকারের দ্বারাই মঙ্গল হয়, জীবের মঙ্গল। অবতারবাদ স্বীকার করা অর্থাৎ ভগবান যে অবতার গ্রহণ করে তা স্বীকার করার দ্বারাই জীবের মঙ্গল হয়, জীবের স্বতন্ত্রতার অপব্যবহার করাই তার বদ্ধদশার কারণ। জীবের বদ্ধদশার একমাত্র কারণ হচ্ছে তার স্বতন্ত্রতা, স্বতন্ত্রতার অপব্যবহার করা, এটাও এই অধ্যায়ে আমরা দেখতে পাবো। এবং সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে সম্বন্ধ জ্ঞান লাভ করা, সম্বন্ধ জানিয়া জীবা জীবন যুদ্ধ করে সেই সে বাঁচিয়া যায় আর সম্মরে। এই সম্বন্ধ জ্ঞান লাভ করাই হচ্ছে সমস্ত কর্মের উদ্দেশ্য। সম্বন্ধ মানে কি আমরা দেখেছিলাম, সম্বন্ধ মানে কটা জিনিস, সম্বন্ধ মানে কি, কি হয় বা মূলত সম্বন্ধ মানে সম্পর্ক, কার কার মধ্যে সম্পর্ক, ভগবান জীব আর ভগবান জীব আর প্রকৃতি, জীব ঈশ্বর প্রকৃতি কর্মকাল, গীতার পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম দুটো জীব ঈশ্বর প্রকৃতি, এই তিনটা হচ্ছে সম্বন্ধ জ্ঞানের অন্তর্ভুক্ত। সম্বন্ধ জীবের সাথে ভগবানের সম্পর্ক, ভগবানের সাথে ঈশ্বরের সম্পর্ক, প্রকৃতির সম্পর্ক, তাদের চার্যার স্বরূপ কি, এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। তো শ্রীল ভক্তিবৃন্দ ঠাকুর জৈবধর্মে এক জায়গায় ব্যাখ্যা করছেন যে সম্বন্ধ জ্ঞান হচ্ছে জীবের পক্ষে অত্যাবশ্যক ভক্তি লাভের জন্য। সম্বন্ধ জ্ঞান লাভ না করলে কেহ শুদ্ধ ভক্তি হতে, শুদ্ধ ভক্ত হতে পারেন না। ভক্ত মানে, শুদ্ধ ভক্ত মানে তার সম্বন্ধ জ্ঞান আছে, অবশ্যই সম্বন্ধ জ্ঞান যুক্ত ভক্ত তিনি। এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে মনসুল রূপ গোস্বামীপাদ তিনি ব্যাখ্যা করছিলেন, আমরা আমাদের সম্প্রদায়ের নাম কি, ব্রহ্মমাধব গৌড়ীয়, আবার বলা হচ্ছে রূপানুগ সম্প্রদায়, ব্রহ্মমাধব গৌড়ীয় রূপানু রূপ গোস্বামীর অনুগত। তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, তিনি রূপ গোস্বামীর কাছে রূপশিক্ষা দিচ্ছেন, সনাতন গোস্বামীর কাছে সনাতন গোস্বামী শিক্ষা দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের প্রাইম বা এটা হচ্ছে মূল ব্যাপার, মূল শিক্ষা, মূল ঘটনা, ইভেন্ট যাকে বলা হচ্ছে। তো সেখানে কি শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু রূপ গোস্বামীর কাছে, তিনি বলছেন ভক্ত, আমরা তো ভক্তি করতে এসেছি, আমরা ভক্ত হতে যাচ্ছি, ভক্ত কত প্রকার তিনি বলছেন, কত প্রকার ভক্ত বলছেন, কি কি, তিন রকম, কনিষ্ঠ মধ্যম উত্তম। কনিষ্ঠ ভক্তের সংজ্ঞা কি, সেটা ঠিক আছে, সেটা ভাগবতমের সংজ্ঞা, চৈতন্য চরিতামৃতে রূপশিক্ষায় মহা রূপ গোস্বামী ভক্তের সামর্থ্য সিন্ধুতে কোন সংজ্ঞাটা দিচ্ছেন, শাস্ত্র যুক্তি কম ভালো জানে না, আর শ্রদ্ধা হচ্ছে কোমল, কোমল শ্রদ্ধা, যাহার কমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন। আর মধ্যম অধিকারী ভক্তকে তার সংজ্ঞা কি, তার শ্রদ্ধাটা দৃঢ় কিন্তু শাস্ত্র সম্পূর্ণ এতটা নিপুণ না। আর উত্তম অধিকারীকে দুটাই আছে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই, এই যে এত গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব আমাদের সম্প্রদায়ের মূল গুরুত্বপূর্ণ একটা শিক্ষা রূপ গোস্বামীর কাছে শিক্ষা দিচ্ছেন, সেখানে মহাপ্রভু বলছেন তিন ধরনের ভক্ত, কনিষ্ঠ মধ্যম উত্তম, সেটাকে ভাগ করছেন কিসের ভিত্তিতে, মাত্র দুটো জিনিস, মাত্র দুটো জিনিসের ভিত্তিতে, কি, শ্রদ্ধা আর শাস্ত্রীয় যুক্তি, শ্রদ্ধা আর শাস্ত্রীয় যুক্তি। এর মধ্যে দেখতে পারি এই দুটো জিনিস কতটা গুরুত্বপূর্ণ ভক্তের জন্য, যে আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা লাভ করা এবং শাস্ত্রীয় যুক্তি লাভ করা, এটার উপরে ভিত্তি করে ভেদ করতেন শাস্ত্রীয় যুক্তি আছে কি, যদি নাই শ্রদ্ধাও নাই কনিষ্ঠ, শাস্ত্রীয় যুক্তি নাই কিন্তু শ্রদ্ধা আছে দৃঢ় মধ্যম, শাস্ত্রীয় যুক্তিও আছে শ্রদ্ধাও আছে হচ্ছে উত্তম, এর মাধ্যমে ভেদ করছেন প্রভুপাদ। আমাদের আমাদের মূল লক্ষ্য কি, আমরা কোন স্তরে যাব, কনিষ্ঠ কনিষ্ঠ স্তরে থাকা, কোথায় যাওয়া, আমাদের উত্তম স্তরে, প্রভুপাদ উত্তম অধিকারী তৈরি করা, প্রভুপাদ বারবার বলছেন। তো এই জন্য তো উত্তম অধিকারী তৈরি করা মানে কি, কি শাস্ত্রীয় যুক্তি সুনিপুণ আর দৃঢ় শ্রদ্ধা। এই জন্য ওইটা আরেকটা আমরা বলছিলাম তিনি যে অনেকে এরকম বলেন যে প্রভু আমরা ভাগবতম পড়ি, গীতা পড়ি, ঠিক আছে, যেমন আগামী শুক্রবারে আমার মন্দিরে ভাগবতম ক্লাস দিতে হবে বা সন্ধ্যার সময় গীতা ক্লাস দিতে হবে বা ইউথ ফোরামের ক্লাস আছে, নামোট্টের ক্লাস আছে, ভক্তিবাদের ক্লাস দিতে হবে, ছাত্র সমাজে একটা ক্লাস দিতে হবে গিয়ে, তো আগের দিন বসলাম গীতা নিয়ে একটু নোট করলাম, পরের দিন গেলাম সকালে ক্লাস দিলাম, ব্যাস আগামী এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে কোনো ক্লাস নেই, গীতার সাথে কোনো সম্পর্ক নেই আমার।
তো এটা ভালো আমরা করছি, এটা আমাদের প্রিচিং এ প্রচার ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, প্রিচিং অ্যাপ্লিকেশন হচ্ছে। কিন্তু তারও আগে কি আমাদের দরকার? ব্যক্তিগত প্রয়োগ। এটা আমরা শাস্ত্র আমরা শুধু সবাইকে বলার জন্য পড়ি না, নিজের জন্য আগে পড়া, নিজের জন্য আগে পড়া। কেননা এটা আমাদের জন্য, আমরা প্রথম দেখেছিলাম মনহ কৃষ্ণ নিবেশয়ে নষ্ট প্রায়েষু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকী। এই ভাগবত সেবার মধ্যে, ভাগবত শ্রবণের মধ্যে কি হবে? উত্তম শ্লোক ভগবানের প্রতি বা তার চরণ কবলে আমাদের ভক্তি নৈষ্ঠিকে বা নিষ্ঠা স্তরে লাভ করবে, দৃঢ় হবে। তো সেই দৃঢ় ভক্তি লাভ করার জন্য, কৃষ্ণের চরণে আমাদের মন সমর্পণ করার জন্য, দৃঢ় করার জন্যই আমাদের শাস্ত্র প্রয়োগ করা উচিত। প্রথমত এটা হচ্ছে মুখ্য কারণ, এটা প্রাইমারি কোর্স, মুখ্য কারণ। তারপরে গৌণ কারণ হচ্ছে, ঠিক আছে আমরা পড়েছি, এখন এটা শেয়ার করছি সবার সাথে, অন্যের সাথে আমরা এটা বিনিময় করছি, প্রচার করছি অন্যের কাছে। কিন্তু প্রথমত এটা নিজের জন্য পড়া উচিত। সেজন্যই বলছে সম্বন্ধ জ্ঞান লাভ আমাদের, এর গুরুত্ব অনুধাবন করা উচিত। তবেই আমরা প্রণিপাত পরিপ্রশ্ন সেবার দ্বারা তত্ত্বদর্শী জ্ঞানের গণের নিকট জ্ঞান লাভ হয় এবং শ্রদ্ধাবাণী জ্ঞান লাভ করতে পারেন, সংশয় আত্মা বিনষ্ট। এই বিষয়গুলি হচ্ছে এই অধ্যায়ের মূল শিক্ষা। এই অধ্যায় থেকে আমরা এই শিক্ষাগুলি মূলত লাভ করতে পারি। এখন তো এইরূপে আগের দুটা অধ্যায়ে, অর্থাৎ অধ্যায় দুই এবং তিনের মধ্যে নিষ্কাম কর্মযোগ যোগের দ্বারা যে জ্ঞান যোগ লাভ করা যায় সেটা ব্যাখ্যা করেছেন। অর্থাৎ যে জ্ঞান যোগ হচ্ছে মুখের সাধন, এই জ্ঞান যোগের মাধ্যমে, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে জ্ঞান লাভ করা যায়। জ্ঞানের মাধ্যমে কেউ মোক্ষ লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে। এখন তাই এই অধ্যায়ে যে ব্রহ্ম ভাবনা, এখন এই যে ব্রহ্ম ভাবনার কথা বলা হচ্ছিল, তা দ্বারা জ্ঞান যোগের গুণবিধান, জ্ঞান যোগের গুণ বর্ণনা করছেন, সেই জ্ঞান যোগটা কিরকম সেটা এই অধ্যায়ে বর্ণনা করছেন। এই প্রথম তিনটা শ্লোকের প্রথমত পরম্পরার কথা বলছেন, যে পরম্পরার মাধ্যমে কিভাবে সেই জ্ঞান লাভ করা যায়। এবং পরবর্তী শ্লোকে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষবিধু, সেই পরম্পরার মাধ্যমেই আমরা সেই জ্ঞান লাভ করতে পারি। আর না হলে পরম্পরা ছিন্ন হলে স্বকালীনেহ মহতা যোগ নষ্ট পরন্তপঃ। অনেকে প্রশ্ন করে এরকম, যে পরম্পরা বারবার ছিন্ন হয়ে যায় সেটার দরকার কি? বারবার এটা নষ্ট হয়ে যায় তাহলে বারবার কিন্তু এটাকে স্থাপন করতে হয়। এই জন্য বলছেন না, এটা কালের প্রভাবে এটা হয়, এটা ভগবানের ইচ্ছা, কালের প্রভাবে হয়। জন্য ভগবান বিভিন্ন যুগে বিভিন্নভাবে এসে আবার সেই জ্ঞানটা তিনি স্থাপন করে যান। তো এই ভগবদ্গীতা কেন, ভগবদ্গীতাকে যথাযথ বলা হচ্ছে এখানে, আবার নতুন করে ভগবদ্গীতা রচনা করার প্রয়োজন কি ছিল? প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন দু নম্বর শ্লোকে, যে পরম্পরা দ্বারা প্রাপ্ত ভগবদ্গীতার যথাযথ একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে, তা উপলব্ধি করে এই সংস্করণটি প্রকাশিত হয়েছে। ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ, মানব সমাজে এটি একটি অমূল্য সম্পদ। এই গ্রন্থটিকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনা মূলক নিবন্ধ মনে করলে কেবল সময়েরই অপচয় করা হবে। অনেক অনেক স্কলার পণ্ডিত ব্যক্তিরা আছেন যারা গীতা পাঠ করেন, গীতার উপরে অনেক ছাত্র শ্লোক মুখস্থ আছে তাদের। একবার তমাল কৃষ্ণ মহারাজ বলছিলেন, ওনারা গেছেন একবার বুক ডিস্ট্রিব গ্রন্থ প্রচার করতে এক জায়গায়, পাশ্চাত্য একটা ইউনিভার্সিটিতে, একটা বিশ্ববিদ্যালয়ে গেছেন গ্রন্থ প্রচার করতে। সেখানে একজন সংস্কৃত অধ্যাপক ছিলেন, তিনি ভগবদ্গীতা পুরো পড়েছেন, অনেকবার সংস্কৃতের অধ্যাপক। তো মহারাজ কথা বলছেন, তো উনি বলছেন আমি গীতা অনেকবার পড়েছি, পণ্ডিত অধ্যাপক টিচার বলছেন। তো মহারাজ বলছেন, ঠিক আছে আপনি গীতা পড়েছেন অনেক, এখন আপনি কি করছেন বা কি করতে চাচ্ছেন, কি করবেন আপনি গীতা পড়ার পরে? গীতা পড়েছেন তো গীতা করার পরে আপনি কি করছেন, হোয়াট আর ইউ গোয়িং টু ডু আর হোয়াট আর ইউ ডুইং? কি বুঝতে পারছেন না প্রশ্ন বলে, কি প্রশ্ন, প্রশ্নটা বুঝতে পারলাম না। তো না আপনি গীতা পড়েছেন তো? হ্যাঁ পড়েছি, তো এখন আপনি কি করছেন বা কি করবেন, কি করতে যাচ্ছেন? কিছু না, বাস পড়েছি আমি, ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন আমি বললাম বলভদ্র প্রভু আমার খুব তেষ্টা পেয়ে একটু জল দিন, জল দিন আমাকে। আপনি বলেন জয় প্রভু আপনি খুব মহান, বললেন ঠিক আছে একটু জল দিন তেষ্টা পেয়েছে। বললেন না আপনার মতো ভালো ভক্ত আর হয় না, আপনার দ্বারা আমি কত অনুপ্রেরণা পাই, ঠিক আছে একটু জল দিন তৃষ্ণা পেয়েছে, প্রভু একটু কৃপা করুন আমাকে, আমি অধম আপনি মহান, আমি আমি মূর্খ, ব্যাপারটা হচ্ছে এরকম। জল চাইছে একটা কিছু করতে বলা হচ্ছে, কথা আর কি লাভ আছে এখানে, জল্পনা কল্পনা কি মূল্য? তো এই জন্য বলা হচ্ছে এটা কল ফর অ্যাকশন, কোন একটা কিছু করতে বলছেন ভগবান এখানে, করতে বলা হচ্ছে, শুধু বসে বসে কথা বললে এখানে হলবে না। তো এই হচ্ছে ভগবদ্গীতা, এটা হচ্ছে ভগবদ গীতা। আর একবার বদ্রীনারায়ণ মহারাজ বলছিলেন একবার যে উনাদের মন্দিরে আমেরিকাতে একজন মনস্তাত্ত্বিক মনোবিজ্ঞানী মনোচিকিৎসক খুব বিখ্যাত আমেরিকাতে, তিনি আসতেন মন্দিরে প্রতিদিন, প্রায়ই আসতেন, সপ্তাহে আসতেন। তো সেখানে হিতলনের স্বচ্ছরূপ মহারাজ গিয়েছিলেন, ভগবদ গীতা ক্লাস দিচ্ছিলেন রেগুলারলি। তো সেই মনোবিজ্ঞানী ব্যক্তি তিনি মন্দিরে এসছেন ভগবদ গীতা ক্লাস শুনতে, তিনি শুনছেন। তো হঠাৎ তো পরে তিনি অফিসে এসছেন, বদ্রীনারায়ণ মহারাজ সেই মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন। তো মন্দিরে এসে বলছেন, মহারাজকে আমি একটা ফোন করতে চাচ্ছিলাম, ফোন করতে পারি অফিস থেকে? হ্যাঁ ফোন করুন। তো তিনি ফোন করছিলেন এক ব্যক্তিকে, সে তিনি তো মনোবিজ্ঞান মনের ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। তো তিনি তার একজন, তিনি বলছেন যে আমার আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, একজন রুগী আসার কথা ছিল আমাকে, আমার কাছে একজন রুগীকে আমি সময় দিয়েছিলাম যে আজকে অমুক সময় আসবে, সেই সময় আসবে, কিন্তু আমি যেহেতু এখানে ভগবদ গীতা ক্লাসে অ্যাটেন্ড করবো, তাই রুগীকে আমি না করে দিচ্ছি। রুগীকে ফোন করেছেন, বলছেন না না আপনি আজকে আসবেন না। তো রুগী বলছে না না ডাক্তার সাহেব আমাকে আসতেই হবে আজকে, আপনি বুঝতে পারছেন না আমাকে বলতে। তো ডাক্তার উনি বলছেন, যে ডাক্তার মনোবিজ্ঞানী বলছেন যে না আপনি বুঝতে পারছেন না, আমি হচ্ছি আপনার ডাক্তার, আপনি এসে আমার কাছ থেকে শুনবেন, কিন্তু আমাকে আমার ডাক্তারের কাছ থেকে শুনতে হবে। তাই আমি এখন আমার ডাক্তারের কাছ থেকে এখানে পরামর্শ গ্রহণ করতে এসেছি, তাই আমি আমার ডাক্তারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে পরে আপনাকে পরামর্শ দেব। তো তারপরে মহারাজ শুনছিলেন দাঁড়িয়ে ধীরে, তো মহারাজের সাথে কথা বলছেন, মহারাজ বলছেন ওই ওই মনোবিজ্ঞানী বলছেন যে আমি এতদিন ধরে মনোবিজ্ঞান সম্বন্ধে আলোচনা করছি, মনোবিজ্ঞান অনেক কিছু মনস্তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু ভগবদ গীতার মতো এত সুন্দর এবং সহজ সরল ভাবে মনোবিজ্ঞান আর কোথাও আমি দেখতে পাইনি। তিনি বলছেন ভগবদ গীতা হচ্ছে দু ধরনের, ডিসক্রিপটিভ আর প্রিসক্রিপটিভ। ডিসক্রিপটিভ মানে কি, সমস্যাটা কি, এই এই সমস্যা, এই আপনার সমস্যা হচ্ছে এই, আপনার সমস্যা হচ্ছে ওই, সমস্যার কথা বলবেন ডিসক্রিপটিভ। আর প্রিসক্রিপটিভ মানে সমস্যা থেকে সমাধান কিভাবে লাভ করা যায়, এই 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 প্রেসক্রিপশন পথ্য, এই এই উপায়গুলি করুন, ঔষধ খান, সমস্যার সমাধান লাভ করবেন। ভগবদ গীতা দুটোই আছে, সমস্যাও বলছেন ভগবান অর্জুনের, এই এই তোমার সমস্যা, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, তুমি দেহাত্ম বুদ্ধির দ্বারা মগ্ন হয়ে আছো, মোহিত হয়ে আছো, তারপরে সমস্যার সমাধানও দিচ্ছেন, প্রেসক্রিপশনও দিয়ে দিয়েছেন। তো এই জন্যই ভগবদ গীতায় সূক্ষ্ম মনস্তত্ত্ব বিজ্ঞান কিভাবে সহজ সরলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। 3 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে তাহলে অর্জুনকে কেন এই জ্ঞান প্রদান করছেন, আরো অনেকে ছিলেন, তিনি ভীষ্মদেবকে সেই জ্ঞান প্রদান করতে পারতেন, দ্বাদশ মহাজনের একজন ভীষ্মদেব, বা অনেকে বলে থাকে গীতা শেষ বয়সে পড়তে হয়, এখন গীতা পাঠ করার সময় নয়, ভীষ্মদেবের, ভীষ্মদেব তো বৃদ্ধ ছিলেন, ভীষ্মদেবকে না দিয়ে যুবক অর্জুনকে কেন দিলেন ভগবান এই গীতার জ্ঞান। তো এক কথা বলছে, এই কথা বলছে এই জ্ঞান অর্জুনকে দেওয়ার কারণ, মূল কারণ কি ছিল, বা অন্য কাউকে দিতে পারতেন এই জ্ঞান, দুর্যোধনকে দিতে পারতেন এই জ্ঞানটা, তাহলে দুর্যোধনের এক যদি মতি হতো ভগবানের কথা শুনে, জ্ঞান শুনে, কিন্তু তিনি অর্জুনকে কেন দিচ্ছেন, কারণ তিনি তুমি হচ্ছে আমার ভক্ত সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে, এছাড়া অন্য কেউ সেটা করতে পারবে না। এই জন্য আরেকটা আমরা গুরুত্বপূর্ণ তত্ত্ব এখানে শিখতে পারি যে ভগবান বা ভগবদ গীতার তত্ত্ব লাভ করার জন্য বা জ্ঞান লাভ করার জন্য ভগবানের ভক্ত হওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ, ভগবানের ভক্ত হওয়া গুরুত্বপূর্ণ। ভক্তিয়া মাম অভিজানাতি, ভক্তের জিতত্বম, ভক্তির দ্বারাই ভগবানকে লব্ধ করা যায়। 10ম স্কন্ধে ব্রহ্মাজি প্রার্থনা করছেন ভগবানের, চতুর্থ অধ্যায়ে এই এই মাসে ব্রহ্মস্তুতি পড়তে হয়, তো পুরুষোত্তম মাসে ব্রহ্মস্তুতি পড়ার জন্য বলা হচ্ছে, এই ব্রহ্মস্তুতিতে খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন, জ্ঞানে প্রয়াসমুদপস্য নমন্তি এব জীবন্তি সন্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতান্তনুমং বাং মনোভীর ইয়ে প্রায় শোজিত জিতস্তপিত স্ত্রীলোক্যাম। তিনি বলছেন কি, কারা ভগবানকে জানতে পারে না, যেটা জ্ঞানে প্রয়াসমুদপস্য নমন্তি এব, জ্ঞানের প্রয়াসের দ্বারা মগ্ন হয়ে যায়, তাদের জন্য মূল গুরুত্বপূর্ণ যে জ্ঞান জানবো আমি, জ্ঞানী মানে কি, না আমি একটা কিছু পড়বো, একটা কিছু জানবো, তত্ত্ব জানবো, এবং এটাকে আমি পরবর্তীতে কাজে লাগাতে চেষ্টা করব, ম্যানিপুলেট করব, এটাকে আমি আমার নিজের কাজে ব্যবহার করব, জ্ঞান জ্ঞানী, কিন্তু এটাকে আমি ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার প্রতি এতটা গুরুত্বপূর্ণ এটা আমি গুরুত্ব দিচ্ছি না, শুধু জ্ঞানের প্রতি আমি আসক্ত ছিল। প্রভুপাদের কাছে একবার কিছু পণ্ডিতেরা এসছেন, সংস্কৃত পণ্ডিত, তারা ভারত থেকে এসছেন, প্রভুপাদ তাদেরকে বলছেন ভগবানকে, বলছেন হ্যাঁ স্বামীজি আপনি এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, খুব জটিল একটা প্রশ্ন করেছেন, কমপ্লেক্স এটার জন্য পড়তে হলে আমাদের প্রথমে উপনিষদ পড়তে হবে, ব্রাহ্মণ সংহিত আরণ্যক, এখানে এরকম বলা হচ্ছে, ওখানে এরকম বলা হচ্ছে, এই অনেক কিছু থামুন আপনারা। তো পাশে একটা ছোট্ট ছেলে, ভক্তের ছেলে, সে খেলছিল, গোপাল নাম, প্রভু বললেন গোপাল এদিকে এসো। তখন সেখানে প্রভুপদের কাছে চকলেট মানে ইয়ে ছিল, নাড়ু ছিল, ছিল প্রভু, এই নাড়ু চাই তোমার? বলছে হ্যাঁ প্রভুপাদ আমাকে। তো প্রভু আগে বলো ভগবান কে? কৃষ্ণ হচ্ছেন ভগবান, কৃষ্ণ হচ্ছেন ভগবান, কৃষ্ণ হচ্ছেন ভগবান। বললেন ঠিক আছে এটা নাও খেলো তুমি। প্রভুপাদ বলেন দেখুন আমাদের এই সংস্থায়, আমাদের এই কৃষ্ণ ভাবনার মৃত্যু আন্দোলন এতই মহান যে এখানে একটা ছোট্ট বালক পর্যন্ত জানে ভগবান কে, এই জন্য তো বড় পণ্ডিত হতে হয় না। তাই বলছেন ভগবান কে বা এই জ্ঞানে প্রয়াস, জ্ঞানের প্রয়াস আমাদের পরিত্যাগ করার জন্য বলছেন। জল্পনা কল্পনা মনোধর্ম প্রসূত, মানসিক জল্পনা কল্পনা প্রসূত, জ্ঞান আমাদের পরিত্যাগ করার জন্য বলা হচ্ছে। জ্ঞানে প্রয়াস মুদাপস্য করে কি করা উচিত? নমন্তি এব, নমস্কার করা উচিত, প্রণাম করা উচিত। কোথায় নমস্কার করা উচিত? জ্ঞানে প্রয়াস মুদাপস্য নমন্তি এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম, ভগবানের কথার প্রতি নমস্কার করা উচিত আমাদের। জীবন্তি সন, এবং তার জীবন ধারণ কিভাবে, কিভাবে জীবন ধারণ করেন সেই ভক্ত, তিনি জ্ঞানের প্রয়াস পরিত্যাগ করেন এবং ভগবত কথার প্রতি, হরি কথার প্রতি নমস্কার করেন। নমস্কার করে তিনি সেটাই, তিনি ভবদীয় বার্তাম সন্মুখরিতম, সেই হরি কথা শ্রবণ কীর্তনের প্রতি তিনি মগ্ন থাকেন। এবং কিভাবে? স্থানে স্থিতা শ্রুতিগতান তনুবাং মনোভীর, ব্রহ্মচারী হন, সন্ন্যাসী হন, গৃহস্থ বানরস্থ যে যাই হন, মূল কর্তব্য কি? স্থানে স্থিতা, সে স্বীয় স্থানে স্থিত থেকে, স্থানে স্থিতা শ্রুতিগতান তনুবাং মনোভীর, তনুবাং মনো দেহ মন বাক্য বা বডি মাইন্ড ওয়ার্ড বলা হচ্ছে। বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ কার আছে না, বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ ভগবানের সেবায় লাগানো। তনুবাং মনোভীর এইভাবে ইয়ে করেন, জীবন ধারণ করেন সেই ব্যক্তি। যদিও বলা হচ্ছে ভগবান হচ্ছেন অজিত, ভগবানের নাম কি? অজিত, অষ্টম স্কন্ধেও ব্যাখ্যা করতে গেলে ভগবানের সাধারণ নাম হচ্ছে অজিত, অর্থাৎ তাকে জয় করা যায় না কোনো কিছুর দ্বারা। ইয়ে প্রায়শ অজিত জিত অপিত শ্রীলক্ষ্যা, সে অজিত ভগবানও এই পন্থার দ্বারা, যে ব্যক্তি এরকম জীবন ধারণ করেন তার দ্বারা জিত হয়ে যান, তার দ্বারা জিত হয়ে যান। তো মহাপ্রভু রামানন্দ রায় যখন কথা বলছিলেন গোদাবরী তটে, মহাপ্রভু জিজ্ঞেস করছেন রামানন্দ রায়ের কাছে, প্রভু পুচে কহ রায় সাধ্যের সাধন, সাধ্যের সাধন কি? রামানন্দ রায় জিজ্ঞেস করছেন, রামানন্দ রায় বলছেন, উত্তর দিচ্ছেন, প্রথমে বলছেন যে আচ্ছা এরকম যে যিনি কর্ম করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, বা তাই এটা মূল সাধ্যের সাধ্য, ইহ বাহ্য আগে কহ, এটা বাহ্যিক, এটা বাহ্যিক। তারপরে বলছেন যে না বর্ণাশ্রম অনুশীলন করেন, বর্ণাশ্রম চারবতা বর্ণাশ্রম অনুশীলন করেন, ভগবানের সেবা করেন, ইহ বাহ্য, এটা বাহ্যিক। তারপরে বর্ণাশ্রম ত্যাগ করেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করেন, ইহ বাহ্য। তো এই হচ্ছে, আমরা প্রথম দিন দেখেছিলাম, আলোচনা করছিলাম কি, যে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত সেই শিক্ষাটা স্তর ভেদে কিভাবে গীতার থেকে আরো আরো উচ্চ শিক্ষা, আরো গভীর শিক্ষাটা কোথায় দেওয়া হচ্ছে? শ্রীমদ ভাগবতমে। আর শ্রীমদ ভাগবতম থেকে আরো উচ্চ শিক্ষা, গভীর শিক্ষা কোথায় দেওয়া হচ্ছে? চৈতন্য চরিতামৃত। ভগবান স্বয়ং, কৃষ্ণ স্বয়ং গীতায়, গীতার শেষ শিক্ষাটা কি? সর্বধর্ম পরিত্যাজ্য। সেই গীতার সর্বোচ্চ শিক্ষাকে মহাপ্রভু সেখানে গিয়ে বলছেন ইহ বাহ্য, ইহ বাহ্যিক, এটা ঠিক আছে কিন্তু বাহ্যিক, এটা বাহ্য অঙ্গ সর্বধর্ম পরিত্যাজ্য। তাহলে কি থাকতে পারে? তারও গভীরে আরো কিছু আছে। তো সেই জন্য বলা হচ্ছে ওইটা হচ্ছে আরো সর্বোচ্চ তত্ত্ব, সেখানে চৈতন্য চরিতামৃত মহাপ্রভু প্রদান করছেন। এছিল প্রভুপাদের কৃপায় আমরা সেই সর্বোচ্চ তত্ত্ব, সর্বোচ্চ শিক্ষাটা আমরা এই ভগবদ গীতার মধ্যে তাৎপর্য পেয়ে যাচ্ছি, ভক্তিবেদ তাৎপর্যের মধ্যে। তারপরে বলছেন ইহ বাহ্য আগে কহ, আর এটাও বাহ্যিক, এভাবে সবকিছু বলছেন বাহ্যিক বাহ্যিক। তারপরে যখন এসে বলছেন এই শ্লোকটা বলছেন, জ্ঞানে প্রয়াস মুদপস্য নমন্তি এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম, এই শ্লোক বলার পরে বলতে মহাপ্রভু প্রথমবার বলতে ইহ হয় আগে কহ, আর এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এর আগে বলে যাও। এত এত এতক্ষণ পর্যন্ত বলছিলেন ইহ বাহ্য, এটা বাহ্যিক, আগে কহ, আর এখন বললেন ইহ হয়, এটা গ্রহণ করলেন প্রথমবার, যে হরি কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে সেই ভক্তই ভগবানকে লাভ করতে পারে, শ্রবণ শ্রবণম কীর্তনম বিষ্ণু, এটা হয় আগে কহ। আর তারপরে সেখান থেকে আরো দাস্য সখ্য এরকম করে রসগত হয়ে ব্যাখ্যা করছেন। এই হচ্ছে মূল শিক্ষা। অর্জুনকে ভক্ত হওয়ার মাধ্যমে সেটা লাভ করতে পারা যায়। ভক্ত না হলে সেটা লাভ করার কোনো প্রশ্নই নেই, বরং সেটা কি হতে পারে, যেমন একজন প্রফেসর ছিলেন, হচ্ছে প্রিন্সটন ইউনিভার্সিটি, একজন স্কলার পিএইচডি ডক্টরেট, তিনি রূপ গোস্বামীর লেখা ভক্তি রসামৃত সিন্ধুর উপরে পিএইচডি করেছেন, বা সে রূপ গোস্বামীর লেখা লিখিত শাস্ত্রের উপরে পিএইচডি করেছেন। তো তার সাথে দেখা করতে গেছিলেন ভক্তরা, তিনি করছেন কি, এক হাতে তিনি ধূমপান করছেন, সিগারেট টানছেন, আর তিনি বলছেন অন্য অন্য তাই মুখ দিয়ে তিনি ভক্তি রসামৃত সিন্ধুর উপরে প্রবচন দিচ্ছেন, ভক্তি রসামৃত সিন্ধুর উপরে প্রবচন প্রদান করছেন। তো ঠিক যেরকম বলা হচ্ছে না, হাতে করো কাজ মুখে করো, এরকম বলা হচ্ছিল যে হাতে করো গৃহকর্ম, যে গৃহকর্ম করতে আর মুখে হরি কথা বলতে, হরিনাম করতে বলতে, তো এটার বিকৃত প্রতিফলন করছেন। হ্যাঁ, তিনি মুখে হরি কথা বলছেন কিন্তু হাতে তিনি কুকর্ম করছেন। তো এই ধরনের ব্যক্তি তিনি কি ব্যাখ্যা করতে পারেন, তিনি হয়তো তাত্ত্বিকভাবে ভক্তি রসামৃত সিন্ধুর উপরে তিনি হয়তো পিএইচডি করেছেন, অনেকে আছেন এরকম। দুঃখজনকভাবে আমাদের অনেক ইসকনের এরকম ইতিহাস আছে, অনেক অনেক ভক্ত, ভালো ভক্ত, তারা সেরকম পিএইচডি করতে বা জাগতিক শিক্ষা লাভ করতে, উচ্চশিক্ষা লাভ করতে গিয়েছিলেন, এবং দুঃখজনকভাবে তারা কেউ কেউ আসেননি ফিরে, কেউ কেউ এলেও কি নিয়ে এসছেন, একটা ডিগ্রি নিয়ে এসছেন এবং সাথে হৃদয় ভর্তি অনেক সংশয় নিয়ে এসছেন, সন্দেহ নিয়ে এসছেন। সন্দেহ কেন নিয়ে এসছেন, কারণ জাগতিক শিক্ষা ব্যবস্থা মানেই হচ্ছে সংশয় প্রদান করে, সেখানে সন্দেহ প্রদান করে, পরম্পরার প্রতি সন্দেহ প্রদান করে আমাদের, এটা কি আসলে ঠিক কিনা, এটা কি আসলে ঠিক কিনা। এই জন্য একজন সেরকম একজন পিএইচডি স্কলার, ইসকনের একজন পিএইচডি স্কলার, আমি যে কথা বলছিলাম, তো এই এই পিএইচডির কি গুরুত্ব আছে এই এই বর্তমান সময়ে, তিনি বলছিলেন যে মহাপ্রভু যেমন সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাস দণ্ড নিয়েছিলেন প্রচার করার জন্য, তো কলিযুগে সন্ন্যাস দণ্ড হচ্ছে পিএইচডি। তো ঠিক আছে, সন্ন্যাস দণ্ড হচ্ছে পিএইচডি বা সন্ন্যাস মহাপ্রভু প্রচার করার জন্য নিয়েছিলেন। তো বলছে মহাপ্রভু কার কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন, মায়াবাদীদের কাছ থেকে। তো আমরাও অভক্তদের কাছ থেকে পিএইচডি আনছি, এতে সমস্যা কি? কিন্তু সমস্যা হচ্ছে এটা যে মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে বা মায়াবাদীদের কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন কিন্তু শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু আমরা করছি কি, মায়াবাদীদের কাছ থেকে অভক্তদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি গিয়ে, এটাই হচ্ছে মূল সমস্যা। যদি শিক্ষা গ্রহণ না করে পিএইচডি ডিগ্রি নেওয়া যায়, ঠিক আছে, আমরা সবাই রাজি আছি, কিন্তু যখন তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা হয় তখন কি হয়, আর পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা মানেই হচ্ছে কি, যেমন আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা কি, যেমন অনেকে আছে ভারতে পিএইচডি করছেন, যেমন মধ্য সম্প্রদায় থেকে একজন পণ্ডিত, তিনি স্কলার, তিনি পিএইচডি করেছেন, তিনি গীতার উপরে পিএইচডি করেছেন। তো পিএইচডি মানে কি, নিরপেক্ষভাবে করতে হয়, আপনার নিরপেক্ষভাবে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে, কোনো কিছুর প্রতি পক্ষপাতিত্ব না করে। তো তিনি সমস্ত রিসার্চ করে শেষে বলছেন কি, সিদ্ধান্ত কি, মধ্বাচার্যের ভাষ্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গীতার উপরে। তো এটা কি নিরপেক্ষ হলো? তো এই জন্য ভারতে এটা ঠিক আছে, ভারতবর্ষে এটা করতে পারেন আপনি, কারণ ভারতে কি হয়, আপনি হৃদয়ে যা কিছু চিন্তা করেন, মনের মধ্যে যা কিছু ভাবেন না কেন, যা বিশ্বাস করেন, খাতার মধ্যে কি লিখছেন এটাই হচ্ছে মূল ব্যাপার। খাতা বিচার করবে আপনার, আপনার হৃদয়টা বিচার করবে না, এটা দেখতে চাইবে না। কিন্তু পাশ্চাত্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় কি, তারা কি করতে চায় না, আপনি কি চিন্তা করছেন হৃদয়ে। তো থিসিসে বসবে এরকম, মাঝখানে একজন আপনি যে পিএইচডি করে তাকে বসাবে, আর বাকি সব শিক্ষকেরা টিচারেরা বসে প্রশ্ন করবে, রাইট লেফট সেন্টার, এবং প্রশ্ন করে বিচার বুঝতে চাইবে যে আপনি এখনো কি বিশ্বাস করেন, আপনি এখনো ভগবানে বিশ্বাস করেন, এখনো পরম্পরার প্রতি বিশ্বাস করেন। এই জন্য ওইটার প্রতি সংশয় ঢুকাতে চাই বিভিন্নভাবে, প্রশ্ন বা তর্ক করে। তো এই জন্য দেখা যায় অনেক পণ্ডিত বা অনেক স্কলার ইসকনে তারা পিএইচডি করে এসছেন, কিন্তু কম বেশি অনেকেরই বিভিন্নভাবে সংশয় আছে পরম্পরার প্রতি। অনেকে বলেন এরকম, ঠিক আছে, অনেকে এরকম বলছেন, একজন প্রখ্যাত পণ্ডিত ইসকনের পিএইচডি করে এসছেন, তিনি বলছেন আমাদের আসলে প্রভুপাদকে এত সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন নেই। প্রভুপাদ তিনি হ্যাঁ ভক্ত ছিলেন, ভালো ভক্ত ছিলেন, কিন্তু তিনিও একজন একজন তিনিও একজন মানুষ ছিলেন, তো তারা অনেক ভুল হয়েছে, তাই তার কাছ থেকে যেটা 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 ঠিক আছে এটা আমরা গ্রহণ করবো, আর যেটা ঠিক মনে না আমরা এটা গ্রহণ করবো না, এটা এড়িয়ে যাবে, এটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। এই হচ্ছে গুরুর অবজ্ঞা শ্রুতি শাস্ত্র নিন্দনম, এরকম অনেকে ইয়ে আছেন, বা একজন এরকম ব্যক্তি প্রশ্ন করছিলেন ক্লাসে যে মহাপ্রভু কি আসলেই ভগবান। তো এই হচ্ছে আমরা প্রথম যে আলোচনা করছিলাম যে অভক্ত এবং ভক্তের মধ্যে পার্থক্য কি, তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কি। যখন অভক্ত প্রশ্ন করেন, তারা প্রশ্ন করেন কি, মহাপ্রভু কি আসলেই ভগবান। যখন ভক্ত প্রশ্ন করবেন, তিনি কি প্রশ্ন করবেন, মহাপ্রভু কিভাবে ভগবান, মহাপ্রভু যে ভগবান তার কিছু প্রমাণ দেখান আমাদেরকে। অর্থাৎ ওই প্রশ্নের মধ্যে মহাপ্রভু কি আসলেই ভগবান, এই প্রশ্নের মধ্যে কি থেকে যাচ্ছে, এখানে মনোভাব কি থেকে যাচ্ছে, সন্দেহ। মহাপ্রভু ভগবান হতে পারেন নাও হতে পারেন, হতে পারেন নাও হতে পারেন। আর ইনি যখন বলছেন ভক্ত যে মহাপ্রভু যে ভগবান, তার কিছু প্রমাণ দিন আমাকে, তার মানে মহাপ্রভু ভগবান এটা আমি স্বীকার করি, এটা জানি আমি, এখানে কোনো সন্দেহ নেই, এখন কিভাবে ভগবান একটু আমাকে বলুন। এই হচ্ছে ভক্ত এবং অভক্তের মধ্যে। যখন অভক্ত রিসার্চ করেন, গবেষণা করেন, তিনি কি গবেষণা করেন, দূরতত্ত্ব বলা হচ্ছে, এই আচার্য এরকম বলেছেন, ওই আচার্য এরকম বলেছেন, এখন কোনটা ঠিক, কোনটা ঠিক, এটা কি আসলেই ঠিক, মানে এটা ঠিক হতে পারে নাও হতে পারে, দুটার মধ্যে যে কোনো একটা ঠিক আর একটা ভুল। কিন্তু ভক্ত যখন তিনি প্রশ্ন করেন, দুটোই ঠিক, কিভাবে ঠিক। এই হচ্ছে পরম্পরার প্রতি অনুগত থেকে আমরা সেই জ্ঞানটা লাভ করি। পরম্পরার প্রতি অনুগত না থাকলে সেই জ্ঞানের সেটা তখন উল্টো প্রতিক্রিয়া করবে। চার নম্বর শ্লোকে বলছে, অর্জুনের সেই সংশয় এসছে। এখন অর্জুন বলছেন, হে কৃষ্ণ তুমি আর আমি, যে প্রভুপাদ বলছেন তুমি তো নবীন সখা, কি গীতার গানে কি বলছেন প্রভুপাদ, সেদিন তো তুমি তো নবীন সখা, সেদিন জন্মালে, তারপর কি বলছেন, সূর্যদেব কোটি কোটি বছর, তুমি তো নবীন সখা, এই কদিন আগে আমার সাথে জন্ম হয়েছে তোমার, তুমি কিভাবে সূর্যদেবকে সে জ্ঞান দিতে পারলে। তখন তার উত্তরে ভগবান বলছেন যে না, আমি এবং তুমি অনেকবার জন্ম হয়েছে, এবং জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য বলছেন, অপরম এবং পরম। আগের শ্লোকে বলছেন তুমি হচ্ছে, অর্জুন বলছে অপরম, পরবর্তী জন্মিত হয়েছে, কিন্তু সূর্যদেব হচ্ছে পরম, পূর্বে জন্ম গ্রহণ হয়েছে সূর্যের। তারপরে বলছেন বহু নিমে ব্যতীতানি জন্মানিত চারজন, ভগবান উত্তর প্রদান করছেন যে হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, তোমার সে কথা স্মরণ নেই। পাঁচ নম্বর শ্লোকে তার উত্তর প্রদান করছেন কিভাবে, এটা হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য, যে ভগবান সবকিছু স্মরণ রাখেন কিন্তু জীবাত্মা সবকিছু স্মরণ করতে পারে না, মনে রাখতে পারে না। ভগবান সমস্ত অবতারের কথা বলা হচ্ছে। ছ নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে, তো কিন্তু এখন অর্জুন বলছেন যে তুমি যদি বলো তুমি অনাদি, ঠিক আছে, তুমি বলছো তুমি তোমার জন্ম হয়েছে বহু, আগের শ্লোকে বলছেন তো বহু নিমে ব্যতীতানি জন্মানিত বোঝায় অনেক অনেকবার জন্ম হয়েছে। তো এখন অর্জুন আবার যুক্তি দিচ্ছেন, কিন্তু তুমি তো অনাদি, তুমি তো ভগবান, তুমি তো ঈশ্বর, তোমার তো কোনো জন্ম নেই, তোমার তো জন্ম হওয়ার কথা না, তোমার কিভাবে জন্ম হতে পারে। তখন কৃষ্ণ এর উত্তরে বলছেন, না আমার জন্ম নেই, ঠিক আছে, আমি অজ, আমার জন্ম নেই, তথাপি আমি জন্মগ্রহণ করি, তথাপি আমি জন্মগ্রহণ করি, কিন্তু আমার জন্মটা কিরকম, আমার জন্ম আর তোমার জন্ম একরকম না, আমার জন্ম আর জীবাত্মার জন্ম একরকম না। জীবাত্মাকে কেন জন্মগ্রহণ করতে হয়, তার কর্মফলের ফলে বিভিন্ন কর্ম অনুসারে দেহ লাভ করতে হয়, কিন্তু আমি সেরকম না, আমি স্বচ্ছন্দবর্তীর্ণ, স্বচ্ছন্দে বা আমি স্বতন্ত্র, আমি আমার নিজের ইচ্ছায় অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আদি চিন্ময় রূপে অযোগযোগ্য অবতীর্ণ হই। এটাই হচ্ছে ভগবান এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। তো তারপরে ব্যাখ্যা করছেন ভগবান পরবর্তী শ্লোকে, ছ নম্বর শ্লোকে এটা বলার পরে বলছেন, তো ভগবান কখন বলছেন আমি কখন আসি, তো তারপরে বলছেন, অর্জুন বলছেন ঠিক আছে তুমি তো আসো, কিন্তু আমাদের যেরকম ষোড়শ লিঙ্গাত্মক দেহ, ষোড়শ তত্ত্বাত্মক লিঙ্গ দেহ, অর্থাৎ স্থূল দেহ, সূক্ষ্ম দেহ আছে আমাদের, তোমার তো সেরকম হতে পারে না। অর্জুন কৃষ্ণ বলছেন, হ্যাঁ ঠিক, আমার সেরকম দেহ নেই, আমার দেহ হচ্ছে সচ্চিদানন্দ দেহ, চিন্ময় দেহ। তো এখন কৃষ্ণ অর্জুন বলছেন, তা তুমি কখন আসো, তুমি কখন কখন তুমি আসো, জন্মগ্রহণ করো। তো তাই সেটা বলছি সাত নম্বর শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভার, যখন ধর্মের গ্লানি হয়, ধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি আসি। এখানে কৃষ্ণের আবির্ভাব এবং তিরোভাবকে সূর্যের অন্তর্ধান এবং তিরোধানের সাথে তুলনা করা হচ্ছে, আবির্ভাব এবং তিরোধানের সাথে তুলনা করা হচ্ছে। সূর্য ভাগবত তৃতীয় স্কন্ধে উদ্ধবের উদ্ধব বলছেন বিদুরের কাছে, কৃষ্ণ দ্বিউমিনি নিম্লোচে গির্ণেশ্ব জগরেণঃ কিম্নু ন কুশল ব্রুয়াম কত শ্রীষু গৃহস্পহম। তো বলা হচ্ছে কৃষ্ণের আবির্ভাব তিরোভাব সূর্যের ন্যায়। কেন সূর্যের ন্যায়? না, সূর্য যেরকম এখন সকালবেলা উদিত হয়েছে, আবার সন্ধ্যার সময় তা অস্ত যাবে, এরকম ভগবানের ভগবানের আবির্ভাব হয়, তিরোভাব হয়। এখন সূর্য সন্ধ্যার সময় আমাদের চোখের সামনে থেকে অস্ত যাবে মানে কি? সূর্য বিনাশ হয়ে গেছে এমন না, সূর্য আমাদের গোলার্ধ থেকে অস্ত গিয়ে অন্য গোলার্ধে, আমাদের বিপরীত গোলার্ধে সেটা উদিত হবে। তো একইভাবে ভগবানের লীলাও আমাদের ব্রহ্মাণ্ডে অপ্রকট হয়ে অন্য কোনো ব্রহ্মাণ্ডে প্রকট হবে। এটা নিত্যকাল চলতে থাকে, এটা হচ্ছে নিত্যলীলা। এখানে অপ্রকট হয়, অন্য কোথাও প্রকট হয়। তুমি কেন আবির্ভূত হও, তোমার আবির্ভূত হওয়ার কারণটা কি, জন্ম নেবার কারণটা কি, সেটা তিনি 8 নম্বর শ্লোকে বলছেন। পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতাম, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতদের বিনাশ করার জন্য এটা আমি এরকম আমি আবির্ভূত হই। চৈতন্য চরিতামৃতে তো এখানে এই তত্ত্ব ব্যাখ্যা করা আছে, মহা ভগবান কেন আবির্ভূত হন। চৈতন্য চরিতামৃতে আমরা দেখি, আপনি বইটা চৈতন্য পদ্মাবলী বইটা এনেছেন? চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন, এটাও আসলে মূল কারণ না, মহাপ্রভুর আবির্ভাবের কারণ এটাও না। মহাপ্রভু কি বলছেন আদিলীলার দিকে, যে এই যে বলা হচ্ছে পরিত্রাণায় সাধুনাম, এটা কোনো কলার মাধ্যমে, এটা কোনো অংশের মাধ্যমে হতে পারে, যুগধর্ম প্রবর্তন করা কোনো অংশের মাধ্যমেও তিনি এই যুগধর্ম স্থাপন করতে পারেন, বা ভগবানের কি প্রয়োজন আছে তিনি এসে দুষ্কৃতকারীদের হত্যা করা, তিনি তার বিভিন্ন শক্তির মাধ্যমে এদেরকে হত্যা করতে পারেন, সাধুদের পরিত্রাণ করতে পারেন। কিন্তু মূল কারণ হচ্ছে কি, ভগবানের আসার, তিনি এসে বলছেন আমি জীবোদ্ধারের জন্য আসব, আমি জীবকে প্রেম দেওয়ার জন্য আসব। তো মহাপ্রভু বলছেন, সে কৃষ্ণ চিন্তা করছেন যে আমার বিভিন্ন অংশের মাধ্যমেই আমি এটা এই সাধুদের পরিত্রাণ করতে পারি, দুষ্কৃতদের হত্যা বিনাশ করতে পারি, কিংবা যুগধর্ম প্রবর্তন করতে পারি, কিন্তু আমি যদি নিজে না আসি, আমি স্বয়ং যদি না আসি, তাহলে আমি এদেরকে উদ্ধার করা সম্ভব না, বা এদের কৃষ্ণ প্রেম প্রদান করা, এই যে এই কলিজীবদেরকে। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন তার বর্ণনা করছেন তার নবদ্বীপ ধাম মাহাত্ম্যের মধ্যে, একবার একবার ভগবান চিন্তা করছেন ভগবদ্ধামে বসে, তিনি কি চিন্তা করছেন, কলিযুগের মাহাত্ম্য বর্ণনা করছেন, চিন্তা করছেন কলিযুগের, না কলিযুগের যে এই যে অধমত্ব বা কলিযুগের যে এত পতিত সেটা বর্ণনা করছেন। তিনি বলছেন, পীড়া বুঝি বৈদ্যরাজ ঔষধ খাওয়ায়, কঠিন ঔষধ দেয় কঠিন পীড়ায়। ডাক্তার কিভাবে ঔষধ দেন, যত রোগটা যতটা কঠিন হবে ততটা কঠিন ঔষধ দিবেন, অল্প একটু জ্বর সর্দি হয়েছে হালকা একটু ঠিক আছে অল্প একটু ঔষধ দিলেন, যখন রোগটা এটা কাজ করছে না তখন আরো কঠিন, আরো উচ্চ মাত্রার ঔষধ দেবেন, হাই লেভেলের ডোজ দেবেন। তো বলছেন ডাক্তার এরকম ঔষধ দেন। তো মহাপ্রভু বলছেন, এবে কলি ঘোর হইল রোগ হইল ভারী, কঠিন ঔষধ বিনা নিবারিতে নারী। তো আমরা ভব রোগে, আমরা কলিযুগে জড়তা, আমরা রোগের দ্বারা আক্রান্ত, রোগী তো আমরা এই জগতে। তো বলছেন সত্যযুগে আমাদের রোগ আছে, এই জগতে রোগ জগতে এসছে, আমাদের রোগ আছেই, আমাদের আমাদের মিথ্যা অহংকার, আমাদের ভোগ এটা হচ্ছে রোগ, বদ্ধ অবস্থার তো কৃষ্ণ বহির্মুখ এটা হচ্ছে রোগ। তো সত্যযুগে রোগটা একটু কম ছিল, হালকা একটু ঔষধ দিয়েছেন হয়ে গেছে, তারপরে একটু বেড়েছে আর একটু রোগের মাত্রা বাড়িয়েছেন, চেতনা বাড়িয়েছেন, এরকম ছিল। এখন কলিযুগে রোগটা আরো প্রকট, আরো অধীর দৃঢ় হয়ে গেছে। এবে কলি ঘোর হইল রোগ হইল ভারী, কঠিন ঔষধ বিনা নিবারিতে নারী। কি ঔষধ দেয়া যায়? তখন তিনি চিন্তা করছেন, চিরকাল প্রকাশ না করি যেই নাম, চিরকাল প্রকাশ না কইনু যেই ধাম, চিরকাল প্রকাশ না করি যেই রূপ, এবে না প্রকাশিলে জীব তরিবে কি রূপ। বলছেন চিরকাল আমি যেই নামটা প্রকাশ লুকিয়ে রেখেছিলাম, সব থেকে কঠিন মাত্রার ডোজ ঔষধ এই নামটা আমি লুকিয়ে রেখেছিলাম, এখন যদি এটা না দেই তাহলে আর উপায় নেই। চিরকাল যে ধামটা আমি লুকিয়ে রেখেছিলাম প্রকাশ করিনি, সেটা যদি এখন প্রকাশ না করি আর উপায় নেই। চিরকাল এতদিন ধরে আমি যে রূপটা লুকিয়ে রেখেছিলাম যদি এখন প্রকাশ না করি আমি, তাহলে আর কোনো উপায় নেই। সেই জন্য বলছেন পরে কি বলছেন, এত বলি বলি গৌরচন্দ্র, এত বলি কলির প্রথম সন্ধ্যায় এরকম নিজ নাম রূপ আর ধাম নিয়ে তিনি আবির্ভূত হলেন। তো এইভাবে এটা হচ্ছে ভগবানের মূল কারণ, তিনি বদ্ধজীবদের উদ্ধার করতে চান এবং না এটা যেটা বললাম এখন এটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তার নবদ্বীপ ধাম মাহাত্ম্যের মধ্যে বলছেন। চৈতন্যচরিতামৃতের মধ্যে আদিলীলাতে তৃতীয় চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে যে মহাপ্রভু চিন্তা করে ভগবান চিন্তা করছেন যে তার আবির্ভাবের প্রকৃত উদ্দেশ্যটা কি, তার অভ্যন্তরীণ কারণ এবং বাহ্যিক কারণ সমূহ বর্ণনা করছেন। তারপর এখন নম্বর শ্লোকে ব্যাখ্যা করেন যে আমার যে এরকম জন্ম এবং কর্ম তা জানলে কি ফল হয়, কেউ যদি কেউ জানে তাহলে কি ফল প্রাপ্ত করবে সে, সেটা ব্যাখ্যা করছেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তৎপত, জানার ফল কি, জানার ফল এবং কে জানতে পারে সেটা, এটা হচ্ছে যিনি ভক্ত, না হলে কি অভক্তরা জানতে পারবে না কেন ভগবানের জন্মকর্ম, কারণ মধুর বোতল বা মধুর স্বাদ মধুর বোতল যেটা জানা যায় না, মধুর স্বাদ গ্রহণ করে জানতে হবে সেটা। কেউ মধু খায়নি জীবনে, সেমিনার দিতে পারেন 7 দিনের সেমিনার, কি মধু কিরকম খেতে হবে, মধুর স্বাদ কিরকম, সেমিনার দিয়ে বোঝা যাবে না, তাই নিজেকে এটাকে চাখতে হবে। এভাবে ভগবানের জন্মকর্ম ভগবান সম্বন্ধে উপলব্ধি করা ভক্তির মাধ্যমে সম্ভব। তারপরে দশম শ্লোকে ব্যাখ্যা করছেন, তার উপরে আরো বলছেন নৈশাম মতিস্তা, যে ভগবত ভক্তের অহৈতুক কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। নবম শ্লোকে তার প্রভুপাদ বলছেন যে কখন আমরা এই অহংকার থেকে মুক্ত হতে পারি, ভগবানকে জানতে পারি, আমরা ভগবানের চরণ বা ভগবানের ভক্তের কৃপা লাভ না করা পর্যন্ত। নৈশাম মতিস্তা বদুরুক্রমাঙ্গ্রিম স্পৃশ্যত্বনর্থ পগম ইয়দর্থ মহিয়া সম্পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চ নানাম নবিনীত যাবত, প্রহ্লাদ মণ্ডল বলছেন তার পিতার কাছে যতক্ষণ পর্যন্ত না নৈশা মতিস্তাব দুরুক্রম, যতক্ষণ পর্যন্ত মহিয়া সম্পাদ রজোভিষেকম মহান ভক্তদের চরণকমল দ্বারা অভিষিক্ত না হয় কোনো ব্যক্তি, ততক্ষণ পর্যন্ত তার মন এই বদ্ধ দশা থেকে মুক্ত হতে পারবে না, তা ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারবে না, বহির্মুখ থেকে মুক্ত হতে পারবে না। প্রবোধানন্দ সরস্বতী বাদ গাইছেন মহান ভক্ত চরণ মানে তাদের কৃপা লাভ করা, তাদের সেবা করা, কৃপা লাভ করা, ভক্ত কৃপা সাধু কৃপা লাভ করা, তাদেরকে সন্তুষ্ট করা, সন্তুষ্ট করা, তাদেরকে সন্তুষ্ট করা সেবার দ্বারা, সন্তুষ্ট করা তাদেরকে সন্তুষ্ট করা। ভক্ত ভুক্ত অবশেষ, ভক্ত উচ্ছিষ্ট বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজনম, বিষয়াসক্ত বিষয়াবিষ্ট মূর্খা নাম চিত্ত সংস্কারম ঔষধম বিশ্রম ভেন গুরু সেবা বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজনম। যে বিষয়াবিষ্ট মূর্খদের পক্ষে বিষয় থেকে মুক্ত হওয়ার উপায় কি, ঔষধটা কি, চিত্ত সংস্কারম ঔষধম, চিত্ত সংস্কার করার ঔষধটা কি, দুটা ঔষধ, শ্রদ্ধার সাথে গুরুদেবের সেবা করা এবং বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করা। উচ্ছিষ্ট কিভাবে গ্রহণ করবো, জোর করে কেড়ে নেব বা ঝগড়া করবো, বুঝছেন? মূল মূল কনসেপ্ট ধারণাটা হচ্ছে বৈষ্ণবের কৃপা লাভ করা, সাধু কৃপা লাভ করা, তাদের উপদেশ, তাদের আদেশ, তাদের উপদেশ শ্রবণ, তাদের উপদেশ পালন করা। তো এটা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে উচ্ছিষ্ট মানে কি, উচ্ছিষ্ট মানে কি, শুধুমাত্র কি প্রসাদটাই উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট মানে তিনি এটা গ্রহণ করেছেন, তারপর তিনি এটা গ্রহণ করে এটা আমাদেরকে প্রদান করেছেন। তো ভাগবতমের প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় কি ব্যাখ্যা করছেন, নিগমকল্পতরোর গলিতম ফলম সুখমুখাত দ্রব সুখমুখাত অমৃত দ্রব সংযুতম। তো বলছেন এই ভাগবতম হচ্ছে সুখ উচ্ছিষ্ট, সুখদেবের উচ্ছিষ্ট, সুখদেবের তার মুখ থেকে নিঃসৃত। তাই এখানে আমরা কি বুঝতে পারি যে আমরা শুধুমাত্র সাধুদের প্রসাদের প্লেট নিয়ে কারাকারি করলে যে হবে না, বরং এর থেকে আরো গুরুত্বপূর্ণ উচ্ছিষ্ট হচ্ছে কি, কথা। কারণ সাধুরা, তারা যখন একজন ভক্ত একজন সাধু, তিনি তার কর্তৃপক্ষ, তিনি তার সিনিয়র, তিনি তার গুরুদেবের কাছ থেকে হরিকথা শ্রবণ করেছেন, এই শ্রবণ করা মানে হচ্ছে খাওয়া গ্রহণ করা, তিনি যখন শ্রবণ করেছেন এটা তিনি খেয়েছেন, খাওয়ার পরে তিনি যখন মুখ দিয়ে বলছেন তখন তিনি আমাদেরকে উচ্ছিষ্ট প্রদান করছেন। তাই কথা উচ্ছিষ্ট আর ভোজন উচ্ছিষ্ট, এই ভোজন উচ্ছিষ্টের প্রতি বেশি ইয়ে না হয়ে আমাদের কথা উচ্ছিষ্টের প্রতি আগে আসক্ত হই, তখন সেই ভোজন উচ্ছিষ্টটা কাজ করবে আমাদের প্রতি। আর নাহলে শুধুমাত্র গুরুদেবের মহাপ্রসাদ নিয়ে আমরা জয় গুরুদেব মহাপ্রসাদ পেয়েছি, কিন্তু গুরুদেবের যদি বাণী না আমরা গ্রহণ করতে পারি তাহলে কি লাভ সেখানে। তো এই জন্য এটা হচ্ছে মূল ব্যাপার, যে ভগবানের ভক্তদের করুণা লাভ করা, তার ভক্তদের কৃপা লাভ করা, এ না হলে আর কোনো উপায় নেই। তাবদ ব্রহ্ম কথা বিমুক্তি পদবীম তাবন্ন তিক্তি ভবেত তাবত তাবৎচাপি বিশৃঙ্খলত্বময়তে নো লোক বেদ স্থিতি তাবৎ শাস্ত্রবিদামিতকলকলো নানা বহির্বর্তমসু শ্রীচৈতন্য পদাম্বুজো প্রিয়জন যাবন্ন দৃগ্গোচর। প্রবোধানন্দ সরস্বতী ব্যাখ্যা করছেন খুব সুন্দর করে, যে যতক্ষণ পর্যন্ত না শ্রীচৈতন্য পদাম্বুজ মহাপ্রভুর চরণকমল যাদের খুব প্রিয়, কাদের খুব প্রিয়, ভক্তদের, সেই ভক্তদের কৃপা বা দৃষ্টি দর্শন আমরা লাভ না করছি ততক্ষণ পর্যন্ত কি হবে না আমাদের, আমাদের ব্রহ্ম, যারা ব্রহ্মপদে আছে তাদের ব্রহ্মকথার প্রতি বিরক্তি আসবে না। যারা বেদ আদি, এটা কতকালকে বলছিলাম না, বেদের নিয়মের দ্বারা বদ্ধ আছেন গাভীর নাকের মধ্যে রশির দ্বারা, এখানে বলছেন তাবৎ চাপি বিশৃঙ্খলত্বময়তে ন লোক বেদস্থিতি, বেদের নিয়মগুলি যে বিশৃঙ্খল শৃঙ্খলা দ্বারা যে আমরা আবদ্ধ আছি বিধিনিষেধের দ্বারা গণ্ডির মধ্যে, সেই বিশৃঙ্খল থেকে মুক্ত হতে পারবো না ততক্ষণ পর্যন্ত। তাবৎ শাস্ত্রবিদাম মিথো কল কল, ততক্ষণ পর্যন্ত শাস্ত্রবাদীদের বিভিন্ন শাস্ত্রের মধ্যে ঝগড়া বিবাদ বন্ধ হবে না, আর ততক্ষণ পর্যন্ত যারা বহির্মুখ ব্যক্তি আছেন তারা ভগবানের প্রতি আকৃষ্ট হবেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমরা মহাপ্রভুর ভক্তদের চরণ কমলের আশীর্বাদ লাভ করি। হতে পারে যদি সেরকম মনোভাব থাকে যে ভক্তরা এই মন্দিরে যারা আসছে তো সমস্যা নেই, মন্দিরে চরণদণ্ড নিয়ে ভক্তরাই বেশি আসবেন, যারা আসছে ভক্তরাই বেশি আসবে মন্দিরে, সমস্যা নেই। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এটাই, যে মনোভাবটা, সেই মনোভাবটা কি থাকা উচিত, মনোভাবটা কি থাকা উচিত। হ্যাঁ, আক্ষরিক করতে ভক্তপদ ধুলি ভক্তপদ জল ভক্তভুক্ত আক্ষরিক করতে, কিন্তু এর মূল ভাবটা হচ্ছে বিশ্বাস সহকারে। যেমন কৃষ্ণদাস ছিলেন, কালিদাস ছিলেন, চৈতন্য চরিতামৃতে কালিদাস, তিনি সমস্ত ভক্তদের উচ্চিষ্টা গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কিভাবে গ্রহণ করেছিলেন, তিনি কোনো ভেদভাব করেননি যে ইনি অভক্ত ইনি ভক্ত, তিনি যারা ওখানে যারা ভক্ত ছিলেন মহাপ্রভু সবার তিনি উচ্চিষ্টা গ্রহণ করেছিলেন, বা তার সকলের প্রতি বিশ্বাস ছিল, ইনি শূদ্র ইনি ব্রাহ্মণ তার কোনো ভেদভাব ছিল না। হ্যাঁ, বৈষ্ণবেতে বিশ্বাস তার আছেন দেখিয়া এই ইয়েতে চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করছে বৈষ্ণবে বিশ্বাস। হ্যাঁ অবশ্যই, সেখানে বিচার করতে হবে আমাদের, অভক্তের উচ্চিষ্ট গ্রহণ করা উচিত না, তাও অভক্তের মনোভাব আমাদের মধ্যে আসবে। হ্যাঁ, তার অভক্তের মনোভাব আমাদের মধ্যে আসবে, সে বিচার করতে হবে আমাদের। কিন্তু মন্দিরে, সেখানে ঠিক আছে, এজন্য উচ্ছিষ্ট ক্ষেত্রে এমনকি বলা হচ্ছে শুদ্ধ ভক্ত বা গুরুদেব ছাড়াও উচ্ছিষ্ট গ্রহণ করা। জোর করে নেওয়া ঠিক না, উল্টো হয়ে যাবে সেটাই। এই জন্য ব্যাপারটা, কৃপাটা হচ্ছে এরকম যে আমরা বলছিলাম অর্জন করার প্রাপ্ত হওয়া। যেমন অনেকে বলে যে আমার জীবনের অর্জন, এই এই ধন সম্পদ অর্জন করেছি, অর্জন করা মানে কি, নিজের যোগ্যতা বলে অর্জন, আই হ্যাভ অ্যাচিভড অ্যাচিভমেন্ট, অর্জন করেছি আমি। আর প্রাপ্ত হওয়া মানে কি, আমাকে দেয়া হয়েছে, আমার গুণ ছিল বা না ছিল আমাকে দেয়া হয়েছে। তো এই কৃপাটা আমরা প্রাপ্ত হই, আমরা অর্জন করি না, এটা আমরা প্রাপ্ত হই, এটা আমাদেরকে দিলে আমরা পাবো, আমরা মাথায় বন্দুক ধরতে পারি না, কৃপা দিতে হবে প্রভু। অনেক সময় দেখা যায় বৈষ্ণব সেবার জন্য নিমন্ত্রণ করেন, প্রভু আমাদের বাড়িতে একটু প্রসাদ পেতে আসতেই হবে আপনাকে, এছাড়া উপায় নেই, খেতেই হবে, আর কোনো উপায় নেই। এটা কি আপনি ধমক দিচ্ছেন? নাই, আসতেই হবে, থুম থুমকি দিচ্ছেন, আসতেই হবে, এছাড়া উপায় নেই। এরকম তো পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন যে এই যে পন্থাটা সত্যতা প্রমাণ হচ্ছে, এই পত্রের সন্ত ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে। দশ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন সত্য প্রমাণিত হয়েছে যে আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্ত ভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু ব্যক্তি আমার জ্ঞান লাভে পবিত্র হয়েছে, এভাবেই সকলেই আমার অপ্রাকৃত মানে প্রমাণিত। আমরা অঙ্ক গণিত করতাম না আগে, তারপর শেষে বলতাম অঙ্ক করার পরে প্রতিপাদিত বা প্রমাণিত, প্রমাণ হয়ে গেছে, যেমনি লিখতাম প্রতিপাদিত, প্রতিপাদন হয়ে গেছে এই পন্থাটা, প্রুভড, প্রুভেন, এখানে কোনো সংশয় নেই, এখানে এই পন্থার মধ্যে কোনো সংশয় নেই, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। আমরা এখন বিরতি নিচ্ছি, আমরা তারপরে 11 থেকে আলোচনা করব। শ্রীল প্রভুপাদ কি, শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, গৌরনিতাই জয় গৌরনিতাই, গৌরনিতাই জয় গৌরনিতাই, প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, নিতাই গৌর হরি বোল হরি বোল হরি বোল, গৌর হরি বোল মাধব পঞ্চবত নরসিংহদেব প্রহ্লাদ মহর্ষিল প্রভুপাদ কি ভগবদ গীতা যথাযথ কি সমবেত ভক্তবৃন্দ কি তাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ। চতুর্থ অধ্যায় ভগবদ গীতা শ্লোক দশ থেকে আমরা পাঠ করি, 10-16 পর্যন্ত পাঠ করি অনুবাদ। কিভাবে সেই জ্ঞানকে অনুধাবন করব, সেই জ্ঞানের প্রকৃত অর্থ কি, এর প্রকৃত মর্মার্থ কি, বোধগম্যতা কি, এটা 11-15 পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে। আগের 10 পর্যন্ত ব্যাখ্যা করেছেন যে ইতিমধ্যে এই পন্থার সত্যতা প্রমাণিত হয়েছে, এই যে জ্ঞানের পন্থা ভগবান বলছেন এই পন্থা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তো এখন অর্জুন জিজ্ঞেস করছেন কৃষ্ণর কাছে, প্রশ্ন করছেন, তাহলে আপনি বলছেন যে যারা এ ধরনের আসক্তিরহিত হয়ে কর্ম করেন তারাই এই জ্ঞান লাভ করেন, আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে মগ্ন হন তারাই এই জ্ঞান লাভ করেন, তার মানে আপনি বৈষম্য করছেন, পক্ষপাতিত্ব করছেন, যারা আপনার প্রতি আসক্ত হয় আপনাকে কর্ম সমর্পণ করে মন তাদেরকে আপনি এই জ্ঞান দিচ্ছেন আর বাকিরা তাদেরকে দিচ্ছেন না, আপনি আপনি পক্ষপাতিত্ব করছেন, এরকম কি? কৃষ্ণ বলছেন না। এই জন্য এই শ্লোকে বলছেন ইয়ে যথা মাম প্রবদ্ধন্তে তাম তথৈব ভজাম্যহম নবর্তানুবর্তন্তে মনুষ্যাবর্ত সর্বস্ব। যে যেরকম 11-14 পর্যন্ত এই জিনিসটা ব্যাখ্যা করছেন, 11-14 যে আমি বৈষম্য করি না কারোর প্রতি নিরপেক্ষভাবে, যে যেরকম ভাব নিয়ে আমার কাছে আসে সে সেরকম, তার কাছে আমি সেরকম তার সাথে আদান প্রদান করি। চোর চুরি করতে গেছে গৃহস্থের গৃহে, গৃহস্থ প্রার্থনা করছে কি, হে ভগবান আপনি আমার গৃহকে সুরক্ষা প্রদান করুন, আপনি আমার গৃহকে সুরক্ষা প্রদান করুন যেন কোনো বিপদ না আসে, অমঙ্গল না আসে। আর চোর যখন গেছে তখন চোর কি প্রার্থনা করছে, হে ভগবান আমাকে সাহায্য করুন যেন চুরি করতে পারি, যদি ধরা না পড়ি। তো যে যেরকম ভাব নিয়ে ভগবান তার সাথে ততটুকু সেভাবে তিনি আদান প্রদান করেন, সেরকম আদান প্রদান করেন। তো ঈশ্বরের এই যে এই জন্য মূল ব্যাপার হচ্ছে এটা এটা ভগবান কেন পক্ষপাতিত্ব করতে দেখা যায় ভগবানকে, বলা হচ্ছে হ্যাঁ ভগবান এখানে বলছেন যে যেরকম ভাব নিয়ে আসে হ্যাঁ ঠিক, কিন্তু এর অন্তিমে কি, হ্যাঁ ভগবান পক্ষপাতিত্ব করেন, ভগবান পক্ষপাতিত্ব করেন, কার প্রতি পক্ষপাতিত্ব করেন, ভক্তের প্রতি। তো এখন প্রশ্ন হচ্ছে ভগবান তার ভক্তের প্রতি পক্ষপাতিত্ব করেন, ভক্তকে বেশি কৃপা করেন, ভক্তকে প্রেম দিচ্ছেন, অভক্তকে দিচ্ছেন না, বঞ্চিত রাখছেন, তাহলে এটা কি অভক্তদের প্রতি অন্যায় হচ্ছে না? কথা হচ্ছে না, এটা অন্যায় না। কেন অন্যায় না? কারণ হ্যাঁ কারণ ভগবান এই যে নিরপেক্ষতা, পক্ষপাতহীন যে নিরপেক্ষতা বা পক্ষপাত, এই যে বৈষম্য বা পক্ষপাত, এই পক্ষপাতের দরজা সবার জন্য খুলে দিয়েছেন ভগবান, এই পক্ষপাতের রাস্তাটা নিরপেক্ষভাবে খুলে দিয়েছেন, পক্ষপাতের রাস্তাটা নিরপেক্ষভাবে খুলে দিয়েছেন। মানে কি না, ভগবান বলেছেন যে যেমন এই রুমটা আছে তেমন সূর্য, তাহলে সূর্য কি পক্ষপাত করছে না? যারা বাইরে আছে তাদেরকে আলো দিচ্ছে, কি যারা ঘরের ভিতরে বদ্ধ তারা সূর্যের আলো পাচ্ছে না, তাহলে সূর্য কি পক্ষপাত করছে এদের প্রতি? তো বলা যদি পক্ষপাত করেও না, আমি শুধুমাত্র বাইরে আলো দিব, ঘরে দিচ্ছি না আলো, তো এখানটা সূর্যের কোনো দোষ নেই, ঘর কে বানিয়েছে? তুমি ঘর বানিয়েছো, তুমি ঘরের মধ্যে থাকছো, তো আমার কি দোষ? তুমি চাইলে ঘরের বাইরে আসতে পারো, আমার আলো পেতে পারো, সবাই কালো দিয়েছে। তো এইভাবে মনে করুন, ভগবান এই ঘর বানিয়েছেন, ঘরের মধ্যে পক্ষপাতিত্ব করছেন, এই ঘরে যারা ঢুকবে সবাইকে বিশেষ, বা এই দলাদলি করছেন ভগবান, দলাদলি করছেন দুই দল। ভগবান বলছেন আমার দলে যারা থাকবে সবাইকে আমি বিশেষ কৃপা করবো, এদেরকে আমি রক্ষা করব। অন্য দল, তুমি কেন অন্য দলে আছো? তোমাকে আমার দলে আসার জন্য তোমাকেও স্বাগতম জানাচ্ছি, এখানে কোনো পক্ষপাত নেই, তোমাকেও স্বাগতম জানাচ্ছি, এটাই হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, পক্ষপাতিত্ব করছেন, কিন্তু আপনাকেও সেই সুযোগ দিচ্ছেন ভগবান। এমন না যে ভগবান শুধু ব্রাহ্মণদেরকে সুযোগ দিচ্ছেন, যদি এমন বলতেন ভগবান যে না আমার এই দলে আসার জন্য, আমার এই পক্ষপাতের দলে আসার জন্য কাকে কাকে কে কে আসতে পারবেন, কে কে আসতে পারবেন না, এরা এরা আসতে পারবেন, ওরা ওরা আসতে পারবেন না, তখন পক্ষপাত হতো। এই ধরনের ব্যক্তিরা আসতে, ব্রাহ্মণরা আসতে পারবে বা ক্ষত্রিয়রা আসতে পারবে, অন্য কেউ আসতে পারবে না, এরকম বললেননি ভগবান। বলছেন যে কোনো কেউ আসতে পারে, জাতি ধর্ম নির্বিশেষে, কিরাত হুনান্দ্র পুলিন্দ পুলকোষ আবিদ সুম্বা যবনা খসাদয় এন্নে চ পাপ যত পাশ্রয় আশ্রয়া শুদ্ধন্তি তসমেই প্রবিষ্ণবেন। একদম কিরাত হুনান্দ্র, একদম নিম্ন বর্ণের সব ব্যক্তি থেকে শুরু করে উচ্চ বর্ণের যে কেউ ভগবানের দলে আসতে পারেন, যেই ভগবানের দলে আসবেন ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছেন ভগবান। তো আসুন আমার দলে, আমি আপনাকে পক্ষপাতিত্ব করছি, আপনাকেও সাপোর্ট করবো, আপনাকে তোমাকেও রক্ষা করবো, ভগবান বলছেন এরকম। তো একবার প্রভুপাদ ডেট্রয়েট নদী আছে ইয়েতে আমেরিকায়, ডেট্রয়েট নদীর তীরে বসে আছেন তিনি, সকালবেলা মানে জপ করছেন নদীর পাড়ে বসে আছে, নদী দিয়ে নৌকা দিয়ে একজন লোক যাচ্ছে, ভক্তরাও ছিলেন। তো সেই লোক নৌকা দাঁড়া করালো প্রভুপাতকে দেখে, সে প্রভুপাতের সামনে এলো নৌকা নিয়ে, এসে বলতে শুরু করলো, প্রভুপাতকে তিরস্কার করা শুরু করলো, তোমরা হরে কৃষ্ণ, তোমরা হরে কৃষ্ণ লোক, তোমরা কোনো কাজ করো না, কর্ম করো না, তোমরা শুধু, আমরা জানি তোমাদেরকে, তোমরা শুধু বসে বসে খাও, তোমাদের কোনো টেনশন নেই, তোমরা আরামের জীবন যাও, আরামায়েশ করছো, তোমরা বড় বড় বাড়িতে থাকো, ভালো ভালো খাবার খাও, বড় বড় গাড়িতে চলো, তোমরা ভালো ভালো গাড়িতে চলো, সব ফেসিলিটি আছে, তোমরা কোনো জীবন, তোমরা কোনো ইয়ে করছো না, এরকম বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। প্রভুপাদ শুনছেন, প্রভুপাদ হাসছেন একটু মুখ, যখন সে শেষ করলো বলার পরে প্রভুপাদ আর কিছু আছে বলার, না, প্রভুপাদ বললেন ঠিক আছে, তুমি যা বলো সব ঠিক, তোমার অভিযোগ আমরা গ্রহণ করলাম যে আমরা খুব আরামে জীবনযাপন করছি, আমরা আনন্দ করছি, আমাদের কোনো টাকা, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের টেনশন নেই, ভালো বাড়ি, ভালো খাওয়া সব আছে, তোমাকেও স্বাগতম আমাদের দলে, ইউ আর অলসো ওয়েলকাম, তোমাকে কে না করছে? এমন না যে, এমন যদি হতো ঠিক আছে, আমরা ভালো ভালো খাচ্ছি, ভালো ভালো পোশাক পরছি, ভালো ভালো বাড়িতে আছি, কিন্তু তোমাকে আমরা নিচ্ছি না, তোমাকে বঞ্চিত করছি, এমন যদি হতো তাহলে তুমি আমাদেরকে অভিযোগ করতে পারতে, কিন্তু তোমাকে তো আমরা বঞ্চিত রাখছি না, বরং তোমাকেও আমরা স্বাগতম জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, তুমিও আসো আমাদের দলে, তুমিও আমাদের মতো ভালো ভালো খাবার খাও, ভালো ভালো বাড়িতে থাকো, ভালো ভালো পোশাক পরো, ভালো ভালো গাড়িতে চলো, তোমাকেও আমরা বলছি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ভক্তরা আনন্দে আছেন, ভক্তরা বিশেষ সুযোগ পাচ্ছেন, ফেসিলিটি পাচ্ছেন, কিন্তু এই সুযোগ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এটাই ভগবান বলছেন, যে যে ভাব নিয়ে আসেন সবাইকে আমি উন্মুক্ত করে দিলাম, তা আমাকে দোষ দিতে পারবে না যে আমি একে দিয়েছি ওকে দেইনি, সবাইকে আমি দিয়ে দিয়েছি, যারা গ্রহণ করবে, যারা গ্রহণ করবেন তাদের ব্যাপার। সেই জন্য তিনি এই আসঙ্কে ভগবান এটা বলছেন। তাহলে তখন পরবর্তী শ্লোকে প্রশ্ন করছেন আবার অর্জুন, আসলে ভগবানের লীলাটাই হচ্ছে বিড়ম্বনাদায়ক। কুন্তী মহারানি বলছেন নবেদ কশ্চিৎ ভগবং চিকীর্ষিতম তাবেহ মানস নৃণাম বিড়ম্বনম নয়স্য কশ্চিৎ দ্বৈতশ্চিকর হিচিৎ দ্বেষ্ট ইয়স্মিন বিষমে মৃত্যুনিরাম। কুন্তীমহারানি তার প্রার্থনায় বলছেন নবেদ কশ্চিৎ, যে সাধারণ মানুষেরা বেদ কখনো জানতে পারে না, সাধারণ মানুষেরা কখনো আপনার ক্রীড়া জানতে পারে না, আপনার লীলা হচ্ছে মনে আপাত বিরোধী। কিভাবে আপাত বিরোধী? যেমন আগের শ্লোকে বললেন, আগের ছ নম্বর শ্লোকে অজ পিসানব্য আত্মা, আমি অজ হয়েও জন্মগ্রহণ করি, এটা কিভাবে অজ হয়েও জন্মগ্রহণ করি? এখন যদি বলা হয় লঙ্কা মানে কি ঝাল, এই লঙ্কাটা খুব মিষ্টি, এটা লঙ্কা হবে? লঙ্কার ধর্ম এটা হারে, বা যাই লঙ্কা মিষ্টি লঙ্কাও আছে, লঙ্কাও আছে, যার যে ধর্মটা আছে, ধর্মের যে সংজ্ঞা আছে, সংজ্ঞাই যখন পরিবর্তিত হয়ে যায় ওই বস্তু থাকে কীভাবে? তো ভগবানের সংজ্ঞা বলা আছে অজ, তার জন্ম নেই, সে অজ জন্মগ্রহণ করছে, সেটা আবার হয় কীভাবে? এটাই হচ্ছে ভগবানের মধ্যে। এই জন্য ভক্তিবৃন্দ ঠাকুর বলছেন ভগবান অনন্য শক্তির মধ্যে একটা শক্তির নাম হচ্ছে বিরোধ ভঞ্জিকা। কি নাম? বিরোধ ভঞ্জিকা শক্তি, ভগবানের একটা শক্তি আছে, ওই শক্তি বলেই ভগবান এরকম আপাত বিরোধী লীলাগুলি সাধন করেন। কর্মাণি অনিহস্য ভব অভবস্যতে দুর্গাশ্রয় থারি ভয়ত পলায়নম কালাত্মনো ইয়ৎ প্রমদায়ুতাশ্রম স্বাত্মন্দতে খিদ্যতি ধীর বিদামহ। তৃতীয় স্কন্ধে বলছেন বিদুর ইয়ের কাছে ভগবান কি রকম লীলা করেন, তার কর্ম নেই তারপরেও কর্ম করেন। কর্মাণি অনিহস্য ভব, তার জন্ম নেই তারপরেও জন্মগ্রহণ করেন। বিরোধ ভঞ্জিকা, ভঞ্জিকা ক, তার কর্ম নেই কর্ম করেন, জন্ম নেই জন্মগ্রহণ করেন। তাকে দেখে সমস্ত ভয়েরা মহাভয় ভয়ভীত হয়। ইয়াদ ভিবেতি স্বয়ং ভয়ম, ভাগবত মানে জায়গায় বলছেন তাকে দেখে মহাভয় ভীত হয়। সেই ভগবান করছেন কি, সেই কালযবনার এই জরাসন্ধের ভয়ে তিনি দুর্গাশ্রয় থারি ভয়াত পলায়নম ভয়ে পালিয়ে যাচ্ছেন। এবং তিনি বলেন তিনি আত্মারাম আত্মকাম, তিনি হচ্ছেন কামদেবকে মোহিত করেন তিনি। আর সেই ভগবান কি স্বাত্মন রতে খিদ্যতি প্রমদায়ু আশ্রম, তিনি মনে হচ্ছে অনেক স্ত্রী গ্রহণ করে গোপীদের সাথে রাসলীলা করছেন, মনে হচ্ছে তিনি আনন্দ করছেন। তো এই সমস্ত বিষয়গুলি স্ব আত্মন রতে খিদ্যতি ধীর বিদামহ, খিদ্যতি ধীর বিদামহ, মানে যারা বুদ্ধিমান ব্যক্তি তারাও এই সমস্ত কিছু দেখে বিভ্রান্ত হয়ে যায়। এই হচ্ছে ভগবানের এটাই একটা সমস্যা ভগবানের ক্ষেত্রে, যে এটা করে জটিল, এটা পেঁচানো সহজ না, কিন্তু সেই পেজটা ভগবান ভক্তদের কাছে সহজ করে দিয়েছেন, ভগবান শাস্ত্রে সহজ করে বলে দিয়েছেন এই পেজটা এরকম। তাই এটা এর জন্য বলা হচ্ছে ভগবানের প্ল্যান, ভগবানের পরিকল্পনা। ইয়ে বলছেন ভীষ্মদেব বলছেন যুধিষ্ঠিরের কাছে প্রথম স্কন্ধ নবম অধ্যায়ে, নহি অস্য কর্হিচিত রাজন পুমান বেদ বিদিৎসিতাম ইয়দ্বি জিজ্ঞাসয়া যুক্তম মুহ্যম তিকবয়োপিহি। এমনকি বিদ্বান ব্যক্তিরাও ভগবানের পরিকল্পনা বুঝতে গিয়ে বিভ্রান্ত হন, তাই ভগবানের পরিকল্পনা বুঝার চেষ্টা করবেন না, বরং ভগবানের পরিকল্পনার সাথে সমন্বয় করে তাকে অনুসরণ করার চেষ্টা করা উচিত। এটা হচ্ছে ভগবানের পরিকল্পনা, বুঝার চেষ্টা না করে এটাকে গ্রহণ করার চেষ্টা করা উচিত, না এটা ঠিক ভগবান চাইছেন এরকম। তো এই জন্য এখন পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন ভগবান যে তাহলে মুক্তির জন্য সকলেই কেন তোমাকে ভজনা করে না। যদি এরকম হয় যে আপনার কাছে ভজনা করলে মুক্তি লাভ করা যায়, মুক্তি হচ্ছে শ্রেষ্ঠ, তাহলে কেন সকলে আপনার কাছে মুক্তির জন্য আসছে না, কারণটা কি? যেমন বলা হয় যদি এখানে সবাই এখানে মন্দিরের সামনে আজকে মহাপ্রসাদ বিতরণ, রাজভোগ মহাপ্রসাদ বিতরণ করছে, রাজভোগ বিতরণ করছে, বা মনে করুন কেউ এখানে কিন্তু অর্থ দিচ্ছে, ধন সম্পদ বিতরণ করছে, কিন্তু কেউ এখানে আসছে না, বলছে কেউ কেন তাহলে এখানে আসছে না, যদি ধন সম্পদ দেয়া হয় তো মূল্যবান জিনিস, তাহলে কেন লোক আসছে না? এই হচ্ছে যুক্তি অর্জুনের, যদি আপনি মুক্তি দিয়েন আপনার কাছে আসলে তাহলে কেন আপনার কাছে আসছে না কেউ, এই প্রশ্ন এখানে অর্জুন করছেন। তখন তার উত্তরে ভগবান বলছেন এর পরবর্তীতে, চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য, কারণ তাদের গুণ এবং কর্ম অনুসারে না ইয়ে বারো নম্বর শ্লোকে এই মানুষদের ভাব, এই জগতে মানুষদের ভাব কি, তাদের সমস্যাটা কি, সমস্যাটা কি। যদিও এখানে যেমন প্রভুপাদ বলছেন যে সোনার দোকানে সোনার দোকান আছে আর একটা মুদির দোকান আছে পাশে, কোন দোকানে লোক বেশি যায়? মুদির দোকানে। কিন্তু মুদির দোকানে সারাদিন যতই সে বিক্রি করুক না কেন, হয়তো 1000 কাস্টমার আছে, সোনার দোকানে একজন কাস্টমার যদি যায়, একজন কাস্টমার খরিদ করে, তার সারাদিনের থেকে তার ওইটা লাভ হয়ে যাবে সব। অনেকে বলছে প্রভুপাদ কেন আমাদের ভক্তিতে কেন এত লোক আসছে, আমরা ভক্তরা কেন, ভক্তের সংখ্যা কম এই জগতে। প্রভুপাদ বলছেন যদি আমরা সোনা বিক্রি করছি বেশি লোক আসবে না, খরিদ্দার কম পাবে, খরিদ্দার কম পাবে। আমরা অনেক সময় গ্রন্থ বিতরণ করতে যাচ্ছি রাস্তায় বা আমরা প্রচার করতে যাচ্ছি, বেশি লোক আসছে না, এটাই হচ্ছে মূল কথা। তো আমরা গিয়ে ওই অল্প, যদি এরকম হয়ে যে আমরা মনে করি না আমি যাওয়ার প্রচারে যাব এবং সবাই আসবে, আবার একদম মহাপ্রভু যেমন সাউথ ইন্ডিয়ায় গেছিলেন, একজনকে আলিঙ্গন করে সবাই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে, আমিও এরকম যাওয়া প্রচার করব, আমাকে দর্শন করে বা আমার কথা শুনে সবাই, যদি এরকম যদি হতো তাহলে শাস্ত্রের কথা কিভাবে সত্য হবে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যতদে সিদ্ধে, এত এত কষ্ট করছি আমি, এত শ্রম করছি, কেন লোকেরা ভক্ত হচ্ছে না, একজনের পেছনে এত কষ্ট করছি এত দিন ধরে, তাকে আমি কাল্টিভেট করার চেষ্টা করি, তারপরে ভক্ত হচ্ছে না কেন, শাস্ত্রেই বলা হচ্ছে সবার দ্বারা সম্ভব নয়, এটা সুমেধ দেশ যজন্ত যারা বুদ্ধিমান তারাই এটা করতে পারে, মনুষ্য নাম সহস্রে কশ্চিৎ অল্প কয়েকজন ব্যক্তির জন্য এটা আছে। হ্যাঁ আমরা যাবো সবার, সবাইকে সুযোগ দেবো, আমরা সবাইকে সুযোগ দেবো, অল্প মেজরিটি আর মাইনরিটি, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ, উৎকৃষ্ট সংখ্যালঘিষ্ঠ আর নিকৃষ্ট সংখ্যাগরিষ্ঠ। তো এই যে উৎকৃষ্ট বা দুর্লভ সংখ্যালঘিষ্ঠ যে সংখ্যালঘু যারা আছেন ভক্তরা, আমরা সবাইকে সেই সুযোগ দিচ্ছি, আপনারাও সেই দুর্লভ সংখ্যালঘুর দলে আসুন এবং আপনারাও সেই কৃপা লাভ করুন, সেই সুযোগ লাভ করুন। কিন্তু তাদের ব্যাপারে তারা আসবে কিনা, তো এই জন্য বলছেন এখানে, কারণ তাদের কামনা আছে, তারা সকাম কর্মে সিদ্ধি কামনা করে বিভিন্ন দেবদেবীর উপাসনা, এটাই হচ্ছে তাদের সমস্যা, এই হচ্ছে মূল সমস্যা, তাই তারা আমার কাছে আসে না। আগে অকাম সর্বকাম বা মুখ সকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগে না, এই জন্য যার যেরকমই কামনা হোক না কেন, অকাম হোক কোনো কামনা নেই, বা মুখ সকাম হোক সর্বকাম হোক সমস্ত কামনা আছে জগতের, কিংবা মুখ সকাম হোক মুখ্য বাঞ্ছা করে, যার যেই হোক না কেন ভগবানের কাছে আসুন, কৃষ্ণের কাছে আসুন, কৃষ্ণই সেই সমস্ত কামনা পূর্ণ করবেন, কামনা থেকে মুক্ত করবেন আমাদেরকে। পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন যে এখানে বর্ণ বিভাগ, এই যে তাদের গুণ এবং কর্মের ভিত্তিতে আমি এই বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। তো বলছেন অর্জুন, যদি বলে যে কেউ সকাম ভাবে কেউ নিষ্কাম ভাবে কর্মে প্রবৃত্ত হয়, কেউ সকাম কর্ম করছে কেউ নিষ্কাম কর্ম করছে, তার মানে কি এখানে বিচিত্রতা আছে, ভিন্নতা আছে, পার্থক্য আছে, বিচিত্রতা সৃষ্টি করেছেন কে, ভগবান। তাহলে ভগবান যেহেতু বিচিত্রতা সৃষ্টি করেছেন, তাহলে ভগবানের মধ্যে বিচিত্রতা নেই এটাকে বলতে পারে, ভগবানের মধ্যে বৈষম্য নেই এটা কিভাবে সম্ভব হতে পারে অর্জুন বলছেন। তো এই জন্য এই পরবর্তীতে এই শ্লোকে ব্যাখ্যা করছেন 13 নম্বরে যে না, এই বিচিত্রতা অনুসারে প্রকৃতির 3টি গুণ এবং কর্ম অনুসারে আমি সময় 4টি বর্ণবিভাগ সৃষ্টি করে দিয়েছে। তো আমি এই প্রথার স্রষ্টা হলে আমাকে তা স্পর্শ করতে পারে না, যদি আমি সৃষ্টি করেছি কিন্তু আমার মধ্যে এই বৈষম্যতা নেই, আমার মধ্যে এই এই কর্মের এই প্রভাবটা নেই, যদিও আমি সৃষ্টি করে দিয়েছি কিন্তু আমি কারোর প্রতি ভেদভাব করি না যে ব্রাহ্মণেরা শ্রেষ্ঠ, ব্রাহ্মণদেরকে আমি বেশি কৃপা করবো, ভক্তদের করবো না, এরকম না। ভক্ত যে কেউ ভক্ত হতে পারে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ভক্তের, ব্রাহ্মণ ক্ষত্রিয় এটা না, এটা এটা একটা এটা এটা বেসিক, এটা হচ্ছে সাধারণ প্রাথমিক শিক্ষা। ভগবত ভক্তির প্রাথমিক শিক্ষাটা কি বলছিলাম আমরা, আত্মতত্ত্ব জ্ঞানের সাধারণ শিক্ষা হচ্ছে আমি দেহ নয় আমি আত্মা। আর সেজন্যে আমি যেহেতু দেহ নয় আমি আত্মা, তাই দেহের ভিত্তিতে জাতি ভেদ করা এটা হচ্ছে চর্মরোগ বা বৈষ্ণবের জাতি বুদ্ধি। কিন্তু দেখা যায় অনেক, এখনো দেখা যায় অনেক সময় আমাদের সোসাইটির মধ্যে, ইস্কনের মধ্যে অনেক ভক্তরা তারা কিছুটা তাদের মধ্যে সেই টান থেকে যায় যেটা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, কিছুটা এরকম দেখা যায়। ঠিক আছে, আলটিমেটলি যাই বলুন না কেন প্রভু, ব্রাহ্মণ না হলে এই গুণগুলো লাভ করা যাবে না, বা ব্রাহ্মণ না হলে আসলে ভালো করে ভক্তি করা যাবে না, অনেকে এরকম বিশ্বাস করেন, অনেক এরকম সিনিয়র ভক্তরাও এরকম বলতে শোনা যায়, ব্রাহ্মণ না হলে যাই হোক আলটিমেটলি ব্রাহ্মণ বংশে জন্ম না হলে বাকিরা এতটা ইয়ে করতে পারবে না। আমাকে একজন জিজ্ঞেস করছেন, না জন্মটাই বিশ্বাস করেন অনেকে, জন্মটাই বিশ্বাস করেন ব্রাহ্মণ বংশে জন্ম না হলে, বা যেমন এটা এটা তো আরো মারাত্মক আরো গভীরতম অপরাধ হচ্ছে এটাই, অনেকে এরকম বলেন, যেমন গুরুবাদের মধ্যে বিদেশি গুরু দেশি গুরু, যাই হোক ভারতীয় না হলে গুরুদেব, ভারতীয় না হলে তেমন আলটিমেটলি তেমন, হ্যাঁ সেটা 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 অগ্রগণ্য, সে অগ্রগণ্য বৈষ্ণব, ব্রাহ্মণ হওয়ার পরে বৈষ্ণব হয়েছে, কিন্তু এমন না যে ব্রাহ্মণ জন্ম না হলে বৈষ্ণব হওয়া যাবে না, বরং যদি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে, কারণ কেন অগ্রগণ্য বলা হচ্ছে, কারণ ব্রাহ্মণ ঘরে যেহেতু জন্মগ্রহণ করেছে সে, তার তার কিছু সংস্কার আছে, তার যে সংস্কার ব্রাহ্মণের সংস্কারটা আছে, তাই সে যদি বৈষ্ণব হয় সে খুব সহজে প্রগতি করতে পারে ভক্তিতে। যেমন এক জায়গায় চৈতন্যচরিতার মধ্যে আদিলীলাতে এক জায়গায় মহা প্রভুপাদ তাৎপর্যে সহজিয়াদের প্রশংসা করছেন, কেন সহজে প্রশংসা করছেন, কমপক্ষে এরা জাগতিক ভোগীর থেকে শ্রেষ্ঠ, কেন শ্রেষ্ঠ, কমপক্ষে তারা একটা কিছু করার চেষ্টা করছে, সহজভাবে হলেও তারা একটু কৃষ্ণ ভোজন একটু মহাপ্রভু ভোজন করার চেষ্টা করছে, তাই তারা যদি কখনো সাধু বৈষ্ণবের কৃপায় সঠিক পন্থায় আসতে পারে তাহলে তারা সহজে প্রগতি করতে পারে। কনিষ্ঠ মধ্যম উত্তম সেই বৈষ্ণবের স্তর প্রদান করেছেন, এই হচ্ছে ব্যাপার যে যদি ব্রাহ্মণ থেকে, কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমরা এখান থেকে নবদ্বীপ যাব, আমি এখান থেকে রাস্তা শুরু করি, নবদ্বীপ যাব। এখানে কেউ হয়তো সেই মাধব মহারাজের মোটর সামনে আছে, ওখান থেকে গাড়িতে উঠছে, কেউ হয়তো অলরেডি হুলের ঘাটে আছে, ওখান থেকে শুরু করছে, ওখান থেকে জাস্ট নদী পার হবে, নবদ্বীপ পৌঁছতে হবে। যে নবদ্বীপ যে হুলের ঘাটে অলরেডি আছে সে হচ্ছে ব্রাহ্মণ, নদী জাস্ট পার হবে পৌঁছে যাবে, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, তার সুযোগ আছে। আর যে হয়তো এই মাধব মহারাজের মোটর সামনে, সে হয়তো ক্ষত্রিয়, সে হয়তো একটু পিছন থেকে শুরু করছে, আর যে এখানে আছে সে শূদ্র বা বৈশ্য, এখান থেকে একটু সময় লাগবে। হ্যাঁ, সুযোগ সবার কাছেই আছে। এখন এমনও হতে পারে যে হুলোর ঘাটে আছে, সে হয়তো ওখানেই বসে থাকবে, আর আমি এখান থেকে শুরু করে হুলোর ঘাট গিয়ে নবদ্বীপ পার করে নবদ্বীপ চলে, গঙ্গাপাড়ে নবদ্বীপ চলে যাব, সে হয়তো যাবেই না, তাহলে কি লাভ? তো মূল কথা হচ্ছে নবদ্বীপে পৌঁছতে হবে, যেখানে যে যেখান থেকে শুরু না করো নবদ্বীপে পৌঁছতে হবে আমাদের, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এই জন্য যে যেখান থেকে যে হয় সেও তাড়াতাড়ি পৌঁছতে পারবে। তো এই জন্য বলা হচ্ছে, যেমন যদি আমরা ভারতীয় বৈষ্ণব বিদেশি বৈষ্ণব আমরা ভেদভাব করি না, কিন্তু শৈল ভক্তিবিদ্যাপূর্ণ মহারাজ বলছিলেন একবার ক্লাসে, যে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে বৈদিক, অ্যাটলিস্ট সেই সংস্কারটা পেয়েছে, সংস্কারটা পেয়েছে, বৈষ্ণবীয় সদাচারটা কালচারটা কিছুটা যেটা আছে ভারতে বাংলায় যেটা যেখানে, তো সে যদি ভগবত ভক্তিতে আসে, তার কাছে সুযোগ আছে খুব সহজে ভক্তিতে প্রবৃত্তি করা। কিন্তু যারা পাশ্চাত্যদের কাছে পেছন থেকে যারা আসছে, তাকে আগে ওই যে যেমন বলছেন ওই যে হারমোনিয়াম শিখতে গেছে টিচারের কাছে, দুজন গেছে, একজন একটু জানে, অর্ধেক জানে, একজন কিছু জানে না। যে অল্প জানে বা যে জানে না কিছু, বলছে তোমাকে তুমি তাড়াতাড়ি শিখতে হবে এবং তোমাকে অর্ধেক বেতন, আর যে অল্প জানে তাকে ডাবল সময় লাগবে এবং ডাবল বেতন। বলছে কেন? তুমি যা ভুল জানো ওগুলো ভুলাতে হবে আগে তোমাকে। তো যারা পেছন থেকে আসে তাদেরকে ওই পূর্ব সংস্কার, পূর্ব সেই কুসংস্কারগুলি পরিত্যাগ করে তারপরে আসতে হবে। মানে এটা মাইনাস পয়েন্ট, মাইনাস থেকে আগে জিরোতে আসতে হবে, তারপরে সে প্লাসে যাবে। যে অলরেডি জিরোতে আছে তাকে মাইনাসে যাওয়ার পরে ওখান থেকে তাড়াতাড়ি যেতে পারবে। এই জন্য যে ব্রাহ্মণ করে জন্মগ্রহণকারী বৈষ্ণব, তার কাছে সুযোগ আছে। অর্চে বিষ্ণুর শিলাদি গুরুসু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি, বিষ্ণুর বা বৈষ্ণবানাম বলছেন, পদ্মপুরাণে লিস্ট দিচ্ছেন। প্রথমত যারা ভগবানের বিগ্রহকে শিলা বলে, পাথর বলে মনে করে, প্রথমত যারা গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করে, তারা বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, তারা এরকম তালিকা দিচ্ছেন, তারা কোথায় যাবে? ইয়স্ত নারকি বা নরকে যাবে, তাদের গতি হচ্ছে নরকে। এই জন্য ঠিক আছে, সেখানে অবশ্যই শাস্ত্রে দেওয়া হচ্ছে সেই। বিপিন বিহারি দাস বলছেন, ভক্তি সিদ্ধ সেটাই, ব্রাহ্মণের সন্তানই ব্রাহ্মণ, ভক্তি সিদ্ধান্ত শৈল ঠাকুর বলছেন, এটা মজার কথা। ঠিক আছে, ব্রাহ্মণের ব্রাহ্মণ পত্নীর গর্ভে জন্ম নেয় সন্তান ব্রাহ্মণ। তো তাহলে আমরা জানি ভাগ তৃতীয় স্কন্ধে জানি আমরা, যখন সন্তান জন্ম নিতে মাতৃগর্ভে সে কীট কীট কামড় দেয় না, কীট আছে, তো কীটগুলোও ব্রাহ্মণ, পোকামাকড় ওইগুলোও ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণ পত্নীর গর্ভেই তো জন্ম নিয়েছে ওই কীটগুলো। না সৌদরে বলা হয়ে জন্য সৌদর, মানে সৌদর মানে হচ্ছে ভাই, তৃতীয় স্কন্ধে গোবিন্দদেব বলছেন যে এই যে পোকা যেগুলো বা এই যে পিতপত এই যে জন্ম নেয় এখানে, এটাকে সৌদর, কৃমি থেকে সৌদর বলা হয়, আমাদের ভাই। তো ব্রাহ্মণের ভাই ব্রাহ্মণ তো হওয়া উচিত, ব্রাহ্মণ পত্নীর জন্য এটা কি ব্রাহ্মণ? এই জন্য যস্য ইয়ল্লক্ষণম প্রোতম পুংসাম বর্ণ্যাভিব্যঞ্জকম তত্তেনৈব দৃশ্যতে, নারদ মুনি ঋষিমহাজকে বলছেন যার যে যেরকম জন্ম বা গুণ এবং ধর্ম আছে, ইয়ল্লক্ষণম সেই লক্ষণ অনুযায়ী তাকে সেরকম তার সেই রকম বর্ণ হয়, সে যেখানে জন্মগ্রহণ করুক না কেন। আমাদের ভাগবতের আচার্য বক্তা সুত গোস্বামী, তিনি কি ব্রাহ্মণ ছিলেন? সুত গোস্বামী নিজেই তিনি ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু তিনি আমাদের ভাগবত আচার্য বৈষ্ণব। তার পরবর্তীতে বলছেন, এখন ভগবান বলছেন, তাহলে আমি এই গুণ কর্ম অনুসারে এই বর্ণাশ্রম সৃষ্টি করি, গুণ এবং কর্ম অনুযায়ী বর্ণাশ্রম ধর্ম ভাগ এটা ভেদ সৃষ্টি করি আমি, বর্ণাশ্রম বিভাগ, কিন্তু আমি এর দ্বারা প্রভাবিত না। তো পরবর্তী শ্লোকে বলছে, এই কর্ম এবং গুণের সাথে আমার সম্পর্ক কি? ভগবান বলছেন পরবর্তী শ্লোকে বলছেন যে আমার সাথে এর কোনো সম্পর্ক নেই, ভগবানের সম্বন্ধ কি, কারণ আমি নিজেও কর্মের দ্বারা প্রভাবিত হই না, আমি নিজেও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। যিনি এই তত্ত্ব জানেন তিনি কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না, কর্মতত্ত্বের সাথে ভগবানের সম্বন্ধ। তারপরে 15 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যে ভগবান বলছেন, এখন ঠিক আছে, এত কিছু বললাম, ব্রাহ্মণের কাজ কি, ক্ষত্রিয়ের কাজ কি, বা আমাদের কি কর্তব্য, সবকিছু বলার পরে এখন তোমার কাজ কি, তোমার কর্তব্য কি, সেটা তিনি বলছেন 15 নম্বর শ্লোকে। তোমার কর্তব্য হচ্ছে, তুমি প্রাচীন মহাজনদের প্রদাঙ্গ অনুসরণ করে তোমার কর্তব্য সম্পর্কে, তাদের প্রদাঙ্গ অনুসরণে তোমার কর্ম করো। তারপর যখন প্রভুপাদ বলছেন যে ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কথাই জানেন, তার ভক্তেরা কখন কিভাবে তার সেবা করেছেন সে কথা তিনি কখনো ভুলেন না। ভগবান কখনো ভুলেন না কে কখনো কি সেবা করেছেন, তিনি ত্রিকালজ্ঞ। যেন ভগবানকে বলার, এখন এরকম আছে না অনেক সময়, ঠিক আছে আমি এত সেবা করছি, গুরুদেব জানেন তো, একটু গুরুদেবকে বলি, গুরুদেব আমি এই এই সেবা করছি, বা একটু গুরুদেব বললে খুশি হবে, আমার প্রেসিডেন্ট বা আমার ইনচার্জ জানেন তো, এই এই সেবা করলাম আমি, প্রভু আসলে এরকম ঠিক আছে একটা ইয়ে থাকে, তো জানেন তো সবকিছু, না জানলে কেমন হবে, কিন্তু বলা হচ্ছে না, গুরুদেব জানেন, ভগবান যেহেতু জানেন আর ভগবানের সাথে গুরুদেবের সম্বন্ধ আছে, গুরুদেবও জানেন, এবং এই জন্য এখানে কোনো ভয়ের প্রশ্ন নেই, এখানে কোনো এই ধরনের সংশয়ের অবকাশ নেই, ভগবান জানেন কি না, ভগবান সবকিছু জানেন। তো এই জন্য যেমন আমরা ঈশ্বর উপনিষদে পড়ছিলাম, শেষের দিকে প্রশ্ন করা প্রার্থনা করছেন, হিরণময়েন পাত্রেন সত্যসাপিহিতম মুখম, তারপরে শ্লোকে বলছেন যে ভগবান আমি আপনার জন্য যা করেছি আপনি মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, কিন্তু যা করেছি মনে রাখবেন, মৃত্যুর সময় বা শেষ সময় আপনি আমাকে কৃপা করবেন, আপনি আমার কাছে আসুন। তা আমি এটা যখন পড়ছিলাম, কি ধরনের প্রার্থনা, মানে অন্যান্য ইয়ের সাথে মানে ভাবটা কিছু মিলছে না, মনে হচ্ছে কেমন লাগছে, আমরা অন্য কোথাও এরকম পড়ি যে ভক্ত প্রার্থনা করছে ভগবান আপনি মনে রাখবেন আমি কি কি করেছি আপনার জন্য, স্মরণ রাখবেন, যে একটা লেনদেন চুক্তি হয়ে যাচ্ছে না, যে আমি যা করেছি কিন্তু পরে মনে রাখবেন, এই করেছি আপনার জন্য, চুক্তি হয়ে যাচ্ছে এটা এরকম। তো আসলে পরে দেখলাম যে আসলে এটা এটা ওখানে বলা হচ্ছে এটা উপনিষদের প্রার্থনা, উপনিষদে সেই স্তরের জন্য প্রার্থনা করা হচ্ছে, এটা ঠিক আছে, উপনিষদে নবীন স্তরের ভক্তের জন্য সেরকম প্রার্থনা করা হয়েছে, কিন্তু আরো যখন উচ্চ স্তরে আমাদের আচার্যরা কি প্রার্থনা করেছেন, ভক্তিবিনোদকে প্রার্থনা করেছেন, জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর, বহির্মুখ ব্রহ্মজন্মে ইচ্ছা নাহি মোর, কীট জন্ম হো যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্মজন্মে নাহি মোর আশ, বা ভক্ত গৃহেতে জানি জন্ম হো মোর, এটাই হচ্ছে প্রার্থনা, যে আমার যেখানেই রাখুন মম জন্মনি জন্মনি, এটা হচ্ছে আরো উন্নত স্তরের প্রার্থনা। তো এই জন্য ভক্তিসিদ্ধান্ত বলছেন উপদেশ হচ্ছে শিশু বিদ্যা, গীতাকে বলা হচ্ছে শিশু বিদ্যা, এই স্তরের প্রাথমিক ABCD প্রাথমিক কিন্ডার গার্ডেনের, তো সেখানে এটা ঠিক আছে, সেখানে এটা ঠিক আছে যে ভগবান আপনি আমার কথা স্মরণ করবেন, এই করেন, যেমন গীতাতে অনেক কিছু বলছেন প্রভুপাদ, এই কৃষ্ণ অনেক কিছু বলছেন, কর্ম করো, যোগ করো, জ্ঞান করো, মুক্তির জন্য প্রার্থনা করো, সকাম কর্মের জন্য বিভিন্ন কিছু বলছেন, এটা হলে তুমি এই কর্ম করলে স্বর্গ লাভ করবে, অনেক কিছু দেখাচ্ছেন, কিন্তু ভাগবতে এসব কিছু নেই, এসব কিছু দেখানোর পর অন্তিমে গিয়ে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য গীতায়, আর সেখান থেকে ভাগবতম শুরু হচ্ছে, ভাগবতম ওই স্তরের উপরে নিয়ে যাওয়া হয়েছে। এখন 16 থেকে 24 পর্যন্ত শ্লোক অনুবাদগুলো পড়ি আমরা। এখানে 16 থেকে এখন অর্জুন প্রশ্ন করছেন, ঠিক আছে আপনি কর্ম করতে বলেছেন আমাকে সধর্ম আচরণ করে, তা কিভাবে কর্ম করব, কিভাবে কর্ম করব এটা আমাকে বলুন। তখন তিনি শ্লোকে বলছেন যে কাকে কর্ম কাকে অকর্ম বলে, কোনটা কর্ম কোনটা অকর্ম সেটা বলা হচ্ছে তত্ত্বজ্ঞানীদের সাথে বিচার করে করা কর্তব্য, লোক পরম্পরাগত বলে বিচার করা উচিত নয়। অর্থাৎ কোনটা কর্ম কোনটা অকর্ম যারা তত্ত্বজ্ঞানী আছেন তাদের কাছ থেকে সেই সেটা জানার পরে করা উচিত, তাদের সাথে আলোচনা করে করা উচিত, নিজের ইচ্ছা অনুযায়ী না, এটা মনে হলো ভালো এটা করছি। এই জন্য হচ্ছে কি আমাদের পন্থা, আমাদের ক্ষেত্রে এটা কীভাবে প্রচার করতে প্রয়োগ করতে পারি, আমরা আমরা শিক্ষাগুরুর তত্ত্বাবধানে থেকে আজ্ঞায় করিব সেবা চরণ আরবিন্দ, তাদের উন্নত ভক্তের তত্ত্বাবধানে থেকে আমরা ভগবত ভক্তি করার চেষ্টা করি। তিনি আমাদেরকে বলেন, যেমন বলা হচ্ছে আমরা এখানে বসে আছি এই চৈতন্য ভবনে, এখন সমাধির ওখানে কি হচ্ছে কেউ জানি আমরা কিছু কি হচ্ছে, বা গোশালায় কি হচ্ছে কেউ জানি না, কিন্তু কেউ যদি স্যাটেলাইট থেকে হেলিকপ্টারে দাঁড়িয়ে উপরে আছে সেখান থেকে কি দেখতে পাবে সমাধিতে কি হচ্ছে, বাহন যদি বলে আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করি যাচ্ছি আমরা মনে করুন সবাই মিলে সমাধির ওখানে, বা ওইদিকে ওই ওই হাউলুহুলের আগুন লেগে গেছে, তো বলে আরে ওদিকে আগুন লেগে গেছে ওদিকে যেও না, এখন মারামারি শুরু হচ্ছে গোলাগুলি হচ্ছে, এখন সে উপর থেকে দেখতে পাচ্ছে কিন্তু আমরা আমাদের স্তর থেকে দেখতে পাচ্ছি না। এইভাবে আমাদের জীবনেও আমরা আমাদের জীবনে কি আছে বর্তমান সময়ে কি হচ্ছে কি হচ্ছে না এটা আমরা অনুধাবন করতে পারছি না, কিন্তু যিনি পারমার্থিকভাবে আধ্যাত্মিকভাবে আমার থেকে উপরে অবস্থান করছেন তিনি দেখতে পাচ্ছেন উপর উপর থেকে বার্ডস আই ভিউ, কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে, এখানে এরকম হচ্ছে ওখানে এরকম হচ্ছে ওখানে ওরকম হচ্ছে। তাই তার কাছে যদি জিজ্ঞেস করি আমরা, যদি তার কাছে জিজ্ঞেস করি আমরা তখন ঠিক আছে এদিকে যেও না ওদিকে যাও ওদিকে যেও না এদিকে যাও, কারণ তিনি দেখছেন ওদিকে মারামারি হচ্ছে ওদিকে আগুন লেগেছে ওদিকে এই হচ্ছে, উনি জানেন কোথায় কি হচ্ছে। এই জন্য উন্নত যিনি আধ্যাত্মিকভাবে নেই উন্নত দৃষ্টি সম্পন্ন শাস্ত্র দৃষ্টি সম্পন্ন সেই ব্যক্তির কাছে গেলে তিনি আমাদেরকে সেরকম শিক্ষা দিবেন, না হলে বর্তমান পরিস্থিতিতে কেমন কি করা উচিত এটা করবো না ওটা করবো না বিভ্রান্ত হয়ে যেতে পারি। সেজন্য কোন কর্ম করবো কোনটা পরিত্যাগ করবো সেজন্য সেটা ভগবান বলছেন আমি তোমাকে উপদেশ দেব। কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলেরই কর্তব্য, এই জন্য বলছেন কেন পূর্ববর্তী শ্লোকে ভগবান উপদেশ দিয়েছেন কর্ম করার জন্য দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত না, স্বাধীনভাবে করা উচিত না এটা এই শ্লোকে তিনি বলছেন তার তার তত্ত্বাবধানে। হ্যাঁ হ্যাঁ 16 নম্বরে, 15 নম্বরে তিনি বলছেন কর্ম করো, কিন্তু 16 নম্বরে বলছেন কিভাবে কর্ম করবে স্বাধীনভাবে করবে না, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কর্ম করতে হবে, সেজন্য তিনি বলছেন আমি তোমাকে উপদেশ দিব। প্রভুপাদ তাৎপর্য প্রথম প্যারাগ্রাফে লিখছেন দেখুন। এখন 17 নম্বরে বলছেন যে নিগূঢ় কর্মতত্ত্ব, এই কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য, কর্ম কি অকর্ম কি বিকর্ম কি এটা যথাযথভাবে জানা কর্তব্য, সেটা নিয়ে এখানে ইয়ে করছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কর্ম কি কর্তব্য আচরণই কর্ম, যার যা কর্তব্য আছে আচরণ কর্ম, বিকর্ম কি বিরুদ্ধ বা নিষিদ্ধ আচরণই হচ্ছে বিকর্ম, আর অকর্ম হচ্ছে কর্মের অকরণই অকর্ম বলছেন তিনি। তো দুটো অর্থ হতে পারে অকর্ম, মানে একটা হচ্ছে আমরা বলি পারমার্থিক কর্ম করা কর্ম, আরেকটা হচ্ছে শুধুমাত্র কর্ম না করাই অকর্ম, নিষ্কাম কর্ম না করাই অকর্ম, এটা একটা অর্থ অর্থ প্রদান করছেন। ভগবত কাছ থেকে ভক্তর ভক্তের কাছ থেকে জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করা মধ্যে কোনো পার্থক্য নেই। নিষ্কর্মা এখানে দুটা পার্থক্য আছে, একটা মূল পার্থক্য হচ্ছে যে নিষ্কর্মা মানে যে কোনো কর্ম করছে না একটা অর্থ আছে, আর একটা হচ্ছে সে নিষ্কাম ভাবে কর্ম করছে নিষ্কর্মা। তো দুটা এখানে নিষ্কর্ম আর নৈষ্কর্ম সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, নিষ্কর্ম আর নৈষ্কর্ম। নিষ্কর্ম মানে অনেক সময় বলে কর্ম না করা হচ্ছে নিষ্কর্ম, মানে কর্ম করে না বলে না নিষ্কর্মা, কোনো কাজের না নিষ্কর্মা। আর নৈষ্কর্ম মানে হচ্ছে না এটা হচ্ছে আধ্যাত্মিক নিষ্কাম। তো নৈষ্কর্মের মধ্যে অনেক সময় এটা হচ্ছে কি যেমন আমরা ওদিন বলছিলাম নৈষ্কর্ম প্রিয়ার্চিত ভাব অবর্জিতম ন শোভতে জ্ঞানম অলম নিরঞ্জনম কুত পুনঃশ্বশ্বত অভদ্রম ঈশ্বরে চার্পিতম কর্ম তদপ্রিয় কারণম। নারদ মুনি বলছেন ব্যাসদেবের কাছে যে নৈষ্কর্ম অর্থাৎ আত্ম উপলব্ধির জ্ঞান, আত্ম উপলব্ধির জ্ঞান আমি দেহ নয় আমি আত্মা, এই যে জ্ঞানটা জাগতিক জ্ঞান না, আত্মউপলব্ধির জ্ঞান, সেটাও যদি অচ্যুত ভাবে বর্জিত, ভগবানকে ভগবানের কথা বিহীন হয়, তো সেটারও কোনো মূল্য নেই ন শোভতে, তাহলে সকাম কর্মের কি বলার আছে? তো আমি গতকালকে চিন্তা করছিলাম, আমি বসে ওদের ইন্টারনেটে একজন ছবি পাঠাচ্ছিল, কেমন একজন মোটিভেশনাল স্পিকার আছে এখন আধুনিককালে, অনেক মোটিভেশনাল স্পিকার ভক্তদের মধ্যে অনেক অনেকে প্রচার করার ধরনটা বদলে যাচ্ছে, মোটিভেশনাল টক, অর্থাৎ কাউকে মোটিভেশনাল মানে হচ্ছে কাউকে অনুপ্রেরণা দেয়া। তো সেই ধরনের কথাটা কীরকম? সেখানে কৃষ্ণের কথা বলা হবে না, ভগবানের নাম উচ্চারণ করা হবে না তখন, কারণ কি, কৃষ্ণের নাম বলে ভগবানের নাম বলে তারা তখন আকৃষ্ট হবে না, তখন তাদেরকে বলা হবে যে না আপনি, আমি খুব প্রশ্ন করছি, আমি খুব হতাশায় ভুগছি, হতাশায়, সৃষ্টিকর্তাও সবসময় ওইটা সৃষ্টিকর্তাও পরে বলে, গড পরে বলে, প্রশ্ন করছে আমি হতাশায়, কি হতাশা দিয়ে মুক্ত হওয়া যায়? বলে হ্যাঁ কোথায় কি মুক্ত হওয়া যায়, ঠিক আছে, আমাদের সবার মধ্যে আমাদের অভ্যন্তরীণ একটা আনন্দ আছে, অভ্যন্তরীণ যে আমাদের প্রেরণা, প্রেরণাকে জাগরিত করতে হবে, অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করতে হবে, যান সবাইকে অন্যের সাথে আপনি সুখটা বিতরণ করুন, অন্যের সাথে আদান প্রদান করুন, ভাব বিনিময় করুন, কোনো আপনি হয়তো ছুটির দিনে আপনি যেতে পারেন, এতিমখানায় যেতে পারেন, সেবা করতে পারেন, অনাথালয়ে যেতে পারেন, রাস্তায় হবে একটু সেবা করতে, অন্যের সাথে আপনি আপনার যে রিসোর্স আছে, যা আপনার সম্পদ আছে, আপনার আওতার দিনে পেয়েছেন ঈশ্বরের কৃপায়, সেটা আপনি অন্যের সাথে শেয়ার করতে পারুন, বিভিন্ন কিছু জ্ঞান গ্রহণ করুন, এই সেই বাচ্চাদের সাথে সময় কাটান, বিভিন্ন কিছু বলুন। তারপরে বলছে হ্যাঁ এগুলো আছে, সাথে সাথে অবশ্যই আমাদেরকে ভগবত চেতনা বা গড, গড কথা, গড কনসিয়াসনেস, হ্যাঁ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ভক্তিও বলা হচ্ছে না আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতায় আমাদের গ্রহণ করতে হবে। তো সেই ধরনের অনেক মোটিভেশনাল টক, সেটা হয়তো ঠিক আছে এক্সরের প্রচারের জন্য ঠিক আছে, যেমন শ্রীধর স্বামীপাদের ভাষ্য আমরা পড়ছি, এখানে তিনি ইয়ে দিয়েছেন, এই খুব সুন্দর সঙ্গতি দিয়েছেন গীতার মধ্যে। তো শ্রীধর স্বামীপাদ করেছেন কি, তিনি মাঝে মাঝে গীতার মধ্যে ভাষ্যে বা ভাগবতমেও তিনি মায়াবাদীদেরকে আকৃষ্ট করার জন্য অনেক কথাগুলি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে মায়াবাদ, যাতে মায়াবাদীরাও এটা পরে আকৃষ্ট হয়। ভক্তিবেদন ঠাকুরও কোনো ক্ষেত্রে এই ধরনের প্রচার করেছেন, মানে যারা মায়াবাদী বা ওদেরকে আকৃষ্ট করার জন্য মিষ্টি মিষ্টি কথা, যেমন ইয়া মিমাম পুষ্পিতাম বাচাম পুষ্পিত বচ্চন, এরকম বলেছেন তাদেরকে আকৃষ্ট করার জন্য। একটা স্তর পর্যন্ত ঠিক আছে এদেরকে কিছুটা যুক্ত করা, কিন্তু অন্তিমে, অন্তিমে কি উদ্দেশ্য, এদেরকে এই স্তর থেকে উপরে নিয়ে আসা, উপরে নিয়ে আসা। আসলে ভক্তিবেদন ঠাকুর তিনি তখন এটা আবার যখন সেটা বন্ধ ছিল প্রায়, স্থবির ছিল গৌড়ীয় ধারা, আবার তিনি এটাকে শুরু করেছেন, তখন তিনি ধীরে ধীরে সবাইকে আকৃষ্ট করতে হয়েছিল তাকে, কিন্তু পরবর্তী ছিল ভক্তি সিদ্ধান্ত ওইটা করেছে, তিনি করলেন, তিনি ওইগুলোকে ধার দেন একদম কাট, কাট টু কাট, সরাসরি ডাইরেক্ট প্রিচিং, এখানে ইনডাইরেক্ট কিছু নেই। একবার ভক্তি সিদ্ধান্ত ওইটা করে তিনি তার শিষ্যদেরকে বলেছেন যে তোমরা প্রবন্ধ লিখো, সন্ন্যাসী বা যারা শিষ্য প্রবন্ধ প্রতিযোগিতা করেছেন, সব সন্ন্যাসী শিষ্য বা সব স্কলার যারা আছেন প্রবন্ধ প্রতিযোগিতা, কোনো একটা বিষয় দিয়েছিলেন রচনার প্রতিযোগিতা, সেবার রচনা লিখেছেন খুব সুন্দর, তারপর রচনাকে এর বিচারক কাকে বানিয়েছিলেন জানেন, বিচারক বানিয়েছিলেন একজন ভক্ত যে ভালো করে পড়াশোনা জানে না, যে সাধারণ সেবা করছে মন্দিরে ইয়ে করছে, বলে তুমি এসো তুমি এটা বিচার করো, কি হবে তুমি দেখো এটা পড়ে কোন রচনার মধ্যে সব থেকে বেশি কৃষ্ণ নামটা এসছে, কৃষ্ণ 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 কতবার এসছে, গণ তুমি গণ্য লিখে রাখবে, যার রচনায় কৃষ্ণ কথাটা সব থেকে বেশি এসছে সে হচ্ছে বিজয়ী। এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের ধারা, এটা তার প্রচারের স্টাইল, শিল প্রভুপাদের প্রচারের স্টাইলও হচ্ছে সেরকম, সরাসরি কি এখানে ইয়ামিমাম পুষ্পিতাম বাচাম মিষ্টি মিষ্টি কথা বলে না, প্রথম দিনে সরাসরি কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো যেখানে আত্মতত্ত্ব জ্ঞান, ওইটা বাচ্চা যেখানে আত্মতত্ত্ব জ্ঞান সেটাও বলা হচ্ছে অচ্যুত ভাব বর্জিত হলে কোনো মূল্য নেই, তাহলে সাধারণ কিছু মোটিভেশনাল টক, অনুপ্রেরণামূলক এগুলা বলার অন্তিমে কি আছে, সে হয়তো ভক্তিতে আসতে পারে নাও আসতে পারে, ভক্তিতে নাও আসতে পারে, তার যে বলেন সরাসরি কৃষ্ণ সম্বন্ধে বলি, সে ভক্তিতে না আসলে কমপক্ষে কৃষ্ণ নাম তো শুনেছে সে, এটা হচ্ছে আচার্যরা সেরকম ইয়ে দিয়েছেন। তো নৈষ্কর্ম হচ্ছে এটাই, নিষ্কর্ম নৈষ্কর্মের মধ্যে এই পার্থক্য হচ্ছে মূলত। অকর্ম মানে হচ্ছে পাপহীন বা আধ্যাত্মিক কর্ম, পাপ পুণ্যহীন। অকর্ম দুটো সংজ্ঞা দিয়েছে, একটা হচ্ছে ভগবানের জন্য কর্ম, ভগবানের জন্য করা, এটা হচ্ছে অকর্ম, আবার বলা হচ্ছে কোনো কর্ম না করাই হচ্ছে অকর্ম, অকর্ম কর্ম না করা, এটা এটা ভক্তিমোহন ঠাকুর বলছেন, প্রভুপাদ বিভিন্ন জায়গায় বলছেন, অকর্মকর্ম বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমাদের দেখাও যে কোথায় কীভাবে বলছেন সেরকম, সেই ইয়ে অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী সেরকম ব্যাখ্যা করছেন। তো এখন এই যে আগে যেটা বলছিলেন, আচ্ছা এখন পরবর্তী 18 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন। এখন দেখুন মনে হচ্ছে প্রথমে এটা কি বলছেন এখানে, যিনি কর্মে অকর্ম দর্শন করেন আবার অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। এর মানে কি আবার, অকর্মে কর্ম, কর্মে অকর্ম? তো কথা হচ্ছে, সহজ কথা, কর্মে অকর্ম মানে কি, এটা হচ্ছে ভক্তি, ভক্তি, কৃষ্ণ ভক্তি, যে আমরা ভগবানের জন্য কর্ম করছি, ভগবানের জন্য কাজ করছি, কিন্তু এতে কোনো বন্ধন হবে না, যেহেতু আমরা ভগবানের জন্য করছি, যেহেতু আমরা ভগবানের জন্য করছি তাই এতে কোনো বন্ধন নেই, এটা জাগতিক না, এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে অকর্ম। কর্মে অকর্ম দর্শন করেন, এবং অকর্মে কেন কর্ম দর্শন করেন এর মানে কি, এটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। যেমন যিনি যথার্থ জ্ঞানহীন সন্ন্যাসী বা যথার্থ শুদ্ধতাবিহীন সন্ন্যাসী, এখনো শুদ্ধ হননি তিনি, এখনো চিত্ত শুদ্ধি হয়নি, কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছেন, কর্ম ত্যাগ করেছেন, এই বাহ্যিকভাবে তিনি হয়তো অকর্ম করছেন, কাজ করছেন না, কিন্তু তার এই অকর্মের ফলেও, কেননা তিনি তো কর্ম পরিত্যাগ করে থাকতে পারবেন না, যেমন তিনি সন্ন্যাসী হলো তাকে তো সাজ গ্রহণ করতে হবে, খেতে হবে, তাকে হাঁটতে হবে, তিনি হাঁটার সময় তার পায়ের নিচে পিঁপড়া আসতে পারে। তো অনেকে এরকম বলে না, আমি তো কোনো পাপ করছি না, আমি আমি আর যাই করি, ভক্তি ধর্ম করছি না, ভক্তি করছি না এতটা, কিন্তু আমি হচ্ছে সৎ ব্যক্তি, কাউকে ঠকাই না, চুরি করি না, মিথ্যা কথা বলি না, ঘুষ খাই না, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি কাজ করছি, অর্থ উপার্জন করছি, সংসার জন্য প্রতিপালন করছি, আমি পাপ করি না। ঠিক আছে, আপনি পাপ করছেন না, কিন্তু যখন আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের নিচে যে পিঁপড়াগুলো আসছে না, তারা যেমন মৃত্যু, তার সেই পাপটাকে গ্রহণ করবে। এই যে আমরা হাত এই যে করলাম, বলা হচ্ছে এই যে করলাম আমি হাতে, বলা হচ্ছে এখানে অনেক ব্যাকটেরিয়া আমাদের দেহে আছে, ব্যাকটেরিয়া মারা গেল, তো এই পাপটাকে গ্রহণ করছেন। তো সেই জন্য কেউ যদি ভক্তি না করে, পাপ তার হচ্ছে। সহজ কথা, সহজ কথা বলা হচ্ছে কি, দু ধরনের লোক আছে, দু ধরনের লোক, দেবতা আর অসুর, দেবতা আর অসুর, কে দেবতা কে অসুর, দৌভূত স্বর্গ লোকে অস্মিন দৈব আসুর এবচ, বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্থ বিপর্যয়, ভগবানের ভক্ত হচ্ছে দেবতা আর যারা ভক্ত না তারা হচ্ছে অসুর। অনেক সময় দেখে না জাগতিক ক্ষেত্রেও অনেক লোক আছে, যেমন খুব ভালো, যেমন আমার একজন শিক্ষক ছিলেন স্কুলে, মানে খুব নীতিবান, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি, নীতিবান, খুব সৎ ব্যক্তি, খুব ভালো ভালো নীতি কথা বলে, খুব শিখা, মানে ধৈর্যশীল, সময়ানুবর্তী, অনেক ভালো গুণ হয়। তো মাঝে মাঝে বলে মনে হয় না, এই ব্যক্তি যদি ভক্ত হতো, এই ব্যক্তি যদি ভক্ত হতো কি ভালো হতো না। যেমন হনুমান যখন লঙ্কায় গেছেন, রাবণকে দেখছেন, রাবণ শুয়ে আছে, বুঝছেন এই ব্যক্তি এত শক্তিশালী বা এত প্রভাব, দেখে মনে হচ্ছে এত তার তেজ, এত প্রভাবশালী, হনুমান চিন্তা করেন যদি এই ব্যক্তিটা ভগবান রামচন্দ্রের ভক্ত হতো কত সেবা করতে পারতো রামচন্দ্রের জন্য, হনুমান এরকম চিন্তা করছে রামায়ণে আছে। তো সেরকম মনে হয় না, এই ধরনের ব্যক্তি যদি ভক্ত হতো মনে হচ্ছে বৈষ্ণবের 26টা গুণের মধ্যে 25টাই আছে ওদের কাছে, কিন্তু একটা গুণ নেই, কুই সেই গুণ নেই, কৃষ্ণেই কশরণ। তো এটাই বলা হচ্ছে মূল গুণ, পাখি প্রতিষ্ঠা থাকলে যদি এই গুণ না থাকে কোনো লাভ নেই, কিন্তু বরং যদি প্রতিষ্ঠা নাও থাকে, যদি এই গুণটা থাকে, কৃষ্ণেকে শরণ থাকে, বাকি প্রতিষ্ঠা ধীরে ধীরে চলে আসবে, অপিচার শুদ্রাচার, এর কোনো মূল্য নেই। না, তিনি পাপ কর্ম করেন না, তিনি বুদ্ধিমান, তিনি পাপ কর্ম করেন না, সব রকমের ভগবানের জন্য, এখানে কর্মের সংজ্ঞা দেওয়া হচ্ছে এটাই, কর্মে অকর্ম মানে হচ্ছে ভগবানের জন্য কর্ম করছেন, কর্মে অকর্ম দর্শন করেন মানে তিনি ভগবানের জন্য কর্ম করছেন, ভগবানের জন্য। না না না, এটা অকর্মে কর্ম মানে সে কর্ম করছেই না। যেমন সাধারণ উদাহরণ, যেমন ভক্তরা কর্ম করছেন, কাজ করছেন, কিন্তু ভগবানের জন্য কর্ম করছেন, তারা হচ্ছে বুদ্ধিমান শ্রেণী, কর্মে অকর্ম দর্শন করেন প্রথমটা, আর অকর্মে কর্ম দর্শন করেন, অকর্মে কর্ম দর্শন করেন। তো এটা কিন্তু ভক্তরা দর্শন করছেন, কিন্তু অকর্মে কর্ম কে করেন? হ্যাঁ, তিনি বুঝতে পারছেন এটা। যেমন দুজন ব্যক্তি আছেন, একজন ভক্ত, একজন একজন জাস্ট সন্ন্যাসী বা একজন মায়াবাদী ত্যাগী বৈরাগী, আর একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত, যিনি কর্ম করছেন, আর আপনি একজন তৃতীয় ব্যক্তি, এরা দুজন, আপনি 3 নম্বর ব্যক্তি। তো প্রথম জন ভগবানের জন্য কর্ম করছে, কিন্তু অল্টি কর্ম করলে সেটা হচ্ছে অকর্ম, এটা আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে দর্শন করা। আর দ্বিতীয় জন সে তথাকথিতভাবে সে তার হৃদয় শুদ্ধ হয়নি, কিন্তু সে সংসার পরিত্যাগ করেছে, ফল্গু বৈরাগ্য গ্রহণ করেছে, হ্যাঁ বিরক্ত হয়ে গেছে, কর্ম করছে না, বসে আছে, বলছে আমি কর্ম করবো না, কিন্তু সে যেহেতু ভগবানের জন্য কর্ম করছে না, তার সে জাগতিক কর্ম করতে হচ্ছে তাকে, তো এটা আপনি বুঝতে পারছেন। তো আপনি তৃতীয় ব্যক্তি হয়ে আপনি এই দুজনের মধ্যে দেখতে পাচ্ছেন। তো প্রথমটা হচ্ছে কর্মে অকর্ম, যিনি কর্মে অকর্ম করেন একজন ব্যক্তি, দুই নম্বর হচ্ছে যিনি অকর্মে কর্ম করেন তিনি দুই নম্বর ব্যক্তি, আর তিন নম্বর ব্যক্তি হচ্ছেন তিনি মানুষ, তিনি দর্শন, দুটাই দর্শন করেন, দর্শনকারী হচ্ছেন তিন নম্বর, তিনি দেখছেন, বা দর্শনকারী নিজেও তিনি প্রথমটা করতে পারেন, কর্মে অকর্ম করছেন, এটাও হতে পারে দর্শন, যে জিনিসটা বুঝতে পারেন, দর্শন করা মানে হৃদয়ঙ্গম করা, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো এই জিনিসটা এখন আগামী পাঁচটা শ্লোকে এটা ব্যাখ্যা করছে, আগামী পাঁচটা শ্লোকে ১৯ থেকে শুরু করে যে কিভাবে কর্মে অকর্ম মানে কি, যে সমস্ত কর্ম কর্ম প্রচেষ্টা কাম সংকল্প রহিত পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, তারপরে ২০ নম্বর শ্লোকে বলছেন তিনি কর্মফলের প্রতি আসক্ত থেকে আসক্তি ত্যাগ করে সর্বদা তৃপ্ত, কোনো রকম আশ্রমের অপেক্ষা না করে তিনি কর্মযুক্ত থাকেন, তারপরে পরবর্তী তিনি জ্ঞানী, তার ব্যক্তি মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন, তারপরে ২২ নম্বরে ব্যাখ্যা করছেন তিনি অনায়াসে যে লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন, যদৃচ্ছয়া লাভ সন্তুষ্ট, সন্তুষ্ট থাকেন, মাৎসর্য শূন্য সম সিদ্ধাবসিদ্ধ, ২৩ নম্বরে সেটা ব্যাখ্যা করছেন। এই পাঁচটা শ্লোকে ব্যাখ্যা করছেন কর্মে অকর্ম কিভাবে করা যায়, এটা এই পাঁচটা শ্লোকে ব্যাখ্যা করছেন। না যিনি করছেন, যিনি করছেন তার গুহাগুলি, তিনি কোন কাজটা করছেন, তারপরে ২৪ নম্বর শ্লোকে এই ব্যাখ্যা করছেন। আবার এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎজগতে উন্নীত হবেন, এটা উপসংহার দিচ্ছেন, এই সেকশনের উপসংহার টানছেন এখানে, যে যিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন তিনি সবকিছুর ঊর্ধ্বে চিন্ময়। গতকালকে আমরা দেখছিলাম যে বিদ্বান আর অবিদ্বানের মধ্যে পার্থক্য কি, পণ্ডিত আর মূর্খের মধ্যে কি পার্থক্য কি, তাদের কাজ একই, কাজ দেখতে মনে হচ্ছে একই, কিন্তু নিষ্ঠা ভেদে পার্থক্য, নিষ্ঠার মধ্যে পার্থক্য। অবিদ্বান ব্যক্তির হচ্ছে আত্মনিষ্ঠা, নিজের জন্য কাজ করছেন, আর বিদ্বান ব্যক্তি ভগবানের জন্য কাজ করছেন, ভগবত নিষ্ঠা। এখন ২৫ থেকে ৩৩ অনুবাদগুলো পড়ি। এখানে ২৯ পর্যন্ত, ২৫ থেকে ২৯ পর্যন্ত যে ১২ জন যজ্ঞকারী কথা বলছেন, ১২ জন ব্যক্তি আছেন যারা যজ্ঞ করেন। ২৫ নম্বরে বলছেন কর্মযোগী জ্ঞানযোগী, তো এখানে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মধ্যে উপাসনা করেন কর্মযোগী জ্ঞানযোগী, পরবর্তীতে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করেন, অর্থাৎ এখানে নিবেদন করার পরবর্তী নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ মনসংযোগ রূপে মনসংযোগ রূপ অগ্নিতে শ্রবণাদি, এর মানে হচ্ছে কি, তারা মনসংযম রূপ যজ্ঞ করেন, যারা নিয়মনিষ্ঠ গৃহস্থ তারা ইন্দ্রিয় সংযম রূপ যজ্ঞ করেন। ২৫ শ্লোকে হচ্ছে কর্মযোগী জ্ঞানযোগী, ২৫ নম্বর শ্লোকে কর্মযোগী আর জ্ঞানযোগী, ২৬ শ্লোকে বলা আছে ব্রহ্মচারী আর গৃহস্থ, শুদ্ধ ব্রহ্মচারী আর নিয়মনিষ্ঠ গৃহস্থ ২৬ নম্বর শ্লোকে, ২৭ নম্বর শ্লোকে হচ্ছে ধ্যানযোগী গৃহস্থ, সাতাশে হচ্ছেন ধ্যান যোগীরা। আঠাশে হচ্ছেন পাঁচ ধরনের যোগী আছেন এখানে, কেউ দ্রব্যযজ্ঞ করেন, দ্রব্যযজ্ঞ করেন, তপযজ্ঞ করেন, শ্লোকে দেখুন দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ আর জ্ঞানযজ্ঞ, পাঁচটা। তো প্রভুপাদ এখানে স্বাধ্যায় যজ্ঞ আর জ্ঞানযজ্ঞটাকে একরকম অনুবাদ করছেন, এটাও ঠিক আছে, আবার সুদর্শন তাকে দুটা আলাদা করছেন, স্বাধ্যায় যজ্ঞ আর জ্ঞানযজ্ঞ, দুটা দুটা আলাদা ইয়ে করছেন, স্বাধ্যায় যজ্ঞ, জ্ঞানযজ্ঞ, এই এই পাঁচটা। তারপর এগারো আর বারো শেষ দুটা বলা আছে ২৯ নম্বর শ্লোকে, কেউ এরকম করে কেউ ওরকম করে, প্রাণবায়ুতে, আপন বায়ুতে, আপন বায়ু আহত, অষ্টাঙ্গ যুগের প্রতিদিন কথা বলছে। ৩০ থেকে পড়ুন, ৩০ ৩৩ থেকে ৩৩ ২৯টাতে এইটাই, দু ধরনের যোগী যা যজ্ঞ করেন তারা এক ধরনের হচ্ছে এই যে যোগ করেন, অষ্টাঙ্গ যোগ করেন শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে, আরেকটা কেউ আহার সংযমের মাধ্যমে। হ্যাঁ, ৩০ থেকে এদের এদের কি ফল হয় এটা বলছেন বারো নম্বর শ্লোকে, এই বারো নম্বর এই বারো ধরনের যজ্ঞবিদরা কি ফল প্রাপ্ত হন এটা বারো নম্বর ৩০ নম্বরে বলছেন। পরেরটা পড়ুন, যজ্ঞ না করলে কি হবে এটা এই শ্লোকে বলছেন, যজ্ঞ না করলে কি হবে ৩১। পরেরটা পড়ুন, এখানে তিনি উপসংহার টানছেন যে এই সমস্ত যজ্ঞের মাধ্যমে কেউ জ্ঞান লাভ করতে পারে, এই হচ্ছে উপায়। অর্থাৎ সহজ কথায় বলতে, সহজ কথায় এই সেকশন সহজ করে বলতে গেলে কি, কিভাবে আমরা জ্ঞান লাভ করতে পারি, যারা কর্মযোগীরা কর্মযজ্ঞের মাধ্যমে তারা জ্ঞান লাভ করছেন, তারপরে জ্ঞানযোগীরা সেই ব্রহ্ম নিষ্ঠার মাধ্যমে জ্ঞান লাভ করছেন, যারা ব্রহ্মচারীরা মনোসংযোগ সংযম করে জ্ঞান লাভ করছেন, গৃহস্থরা ইন্দ্রিয় সংযম করে জ্ঞান লাভ করছেন, ধ্যানযোগীরা ধ্যানের মাধ্যমে সংযম জ্ঞান লাভ করছেন, বিভিন্নভাবে জ্ঞানকে জ্ঞান লাভ করে। পরবর্তীটা পড়ুন, এখন বলছেন এখন এই যে যজ্ঞ বিভিন্ন বলছেন দ্রব্যময় যজ্ঞ, জ্ঞানময় যজ্ঞ, সেই দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়, কেন, কারণ এই দ্রব্যময় যজ্ঞ হচ্ছে এটা অনাত্ম ধর্ম বলা হচ্ছে, অর্থাৎ এখানে বাহ্যিক দ্রব্যগুলিকে যুক্ত করতে হয় ভগবানের প্রতি, কারণ এটা বাহ্যিক কিছু দ্রব্যের উপর নির্ভরশীল, নির্ভরশীল। যেমন আপনি যজ্ঞ করবেন, হোম যজ্ঞ করবেন, যজ্ঞের বেদি বানাতে হবে আপনাকে, হোম ঘি লাগবে, এই লাগবে, অনেক কিছু লাগবে, এটার উপর নির্ভরশীল, না হলে যজ্ঞ হবে না, ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। কিন্তু তার থেকে জ্ঞান যজ্ঞ কেন বলছেন, কারণ বেশি কিছু লাগবে না আপনার, আপনি মনের দ্বারা ভগবানের কথা চিন্তা করে একটা জ্ঞান যজ্ঞ করতে পারেন। তারপর তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি, নাম যজ্ঞ। কেন নাম যজ্ঞ শ্রেষ্ঠ, যে কোনো সময় শুধু মুখ দিয়ে আমরা নাম করতে পারি, বা হরিনাম চিন্তামণিতে এরকম বলছেন, প্রেম বিবর্তে এরকম বলছেন, কেউ মুখ দিয়ে গায় হরিনাম করতে পারে, মুখ না থাকলে কি সে মনে মনে করতে পারে, বা অন্য করলে শুনতে পারে, কেউ কেউ আছে আরো বধির, বা কেউ কেউ আছে কি এরকম চেতনা আরো সংকুচিত, বা কেউ মনে করুন তার চেতনা একদম যেমন কোমাতে যারা আছে সেরকম বলা হচ্ছে, মানে কোমাতে যারা তাদের মনও কাজ করছে না, সেরকম চিন্তাভাবনাও কাজ করছে না, কেউ তারা তখন শ্রবণটা তখনও কাজ করে এরকম বলা হচ্ছে, যারা শুনতে পারে, সেখানে যদি কেউ হরিনাম করে শুনতে পায়। আর আরো সংকুচিত হচ্ছে পশু পাখি, পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম, তো এই জন্য হচ্ছে নাম যজ্ঞ শ্রেষ্ঠ বলা হচ্ছে, কারণ কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট না, সহজ কথা। যারা সঙ্গীত শিল্পী আছেন তাদের সম্পদ কি, গলাটা, আচ্ছা ঠান্ডা খেয়ে নিলাম একটু, ঠান্ডায় গলাটা নষ্ট হয়ে গেছে, আজকাল গান গাওয়া হচ্ছে না, কীর্তন করতে পারছি না, বা একটু গরম জল খাও, আদা খাও, এই করো সেই করো, ঠিক আছে, গলা তো তাদের জন্য সম্পদ। যারা খেলোয়াড় তাদের জন্য কি সম্পদ, দেহটা সম্পদ, হাত পা একটু এদিক সেদিক, পাটা হাতটা ইয়ে হয়ে গেলে করতে পারছে না, ভক্তিতে কি সম্পদ, আমাদের মনটাই আমাদের সম্পদ, মনো কৃষ্ণ নিবেশ হয়ে শ্রদ্ধা, শ্রদ্ধাটা মনের মধ্যে থাকবে, শ্রদ্ধার অধিষ্ঠান হচ্ছে মন, মনের দ্বারা শ্রদ্ধা করবো, তো এই জন্য মনটাই আমাদের সম্পদ। হ্যাঁ, এই জন্য এই এখন বাহ্যিক গলা হয়তো নষ্ট হয়ে যেতে পারে ঠান্ডা বেশি পড়লে, বা অন্য কোনো কারণে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হলো, হাত পা একটু ভেঙে যেতে পারে, কিন্তু মন, এই জন্য হচ্ছে আমাদের ঠিক যেরকম তারা সঙ্গীত শিল্পী তারা মন তাদের গলাটাকে খুব সুরক্ষা দেন, না আইসক্রিম খাবো না, ঠান্ডা জিনিস খাবো না, ঠান্ডা জল খাবো না, আমি দই খাই না, এখানে আমি আমি শিল্পী, আমি বলে দেখা যায় না, তো যত্ন নিতে হয়। ঠিক যেটা একজন সঙ্গীত শিল্পী তার কণ্ঠের যত্ন নিতে হয়, একজন কৃষ্ণ ভক্তকে তার মনের যত্ন নিতে হবে। কিভাবে মনের যত্ন নিব আমরা, কিভাবে মনকে শুদ্ধ রাখা যায়, মন কিভাবে কলুষিত না হয়, এর জন্য যাতে খারাপ কাজে খারাপ সঙ্গে যাবো না আমরা, যেন আমাদের মনটা অশুদ্ধ না হয়, মনের মধ্যে খারাপ প্রভাব না পড়ে, কারণ মনটাই আমাদের সম্পদ, মনহ কৃষ্ণ নিবেশ হয়ে। আচ্ছা এখন পরবর্তী সূক্তটা দেখুন, এখন উপসংহারে বলছেন এই জ্ঞান যুগ সেকশনটা বা বিভাগ সম্বন্ধে উপসংহার টানছেন, যে সেরূপ জ্ঞান লাভের উপায় কি, গুরুদেবের কাছে যেতে হবে, পরিপ্রশ্ন পরিনিপাত পরিপ্রশ্ন সেবা। তো প্রথম লাইনটা কার যোগ্যতা বলছেন, গুণ বলছেন, আর পরের লাইনটা কার যোগ্য বলছেন, গুরুদেবের। প্রথমটা হচ্ছে শিষ্যের, পরেরটা হচ্ছে গুরুদেবের। শিষ্যকে আগে তার কাজ করতে হবে, তারপর গুরুদেব তার কাজ করবে, এমন না যে আমি বসে থাকবো গুরুদেব দিব্য জ্ঞান দিয়ে দিবেন, দিব্য জ্ঞান দিতে প্রকাশিত, গুরুদেব তার কাজ করবেন, গুরুদেবের পার্ট তিনি করবেন, কিন্তু শিষ্যকে আগে তার কাজটা করতে হবে, প্রণিপাত প্রশ্ন সেবা। আত্মজ্ঞান লাভের উপায় বলছেন এই শ্লোকে, পরবর্তীটা পড়ুন, এই ফল কি, আত্মজ্ঞান লাভ করলে কি হয় তা বলছেন পরবর্তী শ্লোকে পড়ুন। এটাই হচ্ছে এই জ্ঞান লাভের ফল, পরবর্তী শ্লোক এটাই বলছেন পড়ুন, 36। সেই জ্ঞান লাভ করলে কি হবে, হ্যাঁ জ্ঞান লাভ করার ফল কি, এটা এখানে ব্যাখ্যা করছেন। এখন কেউ বলতে পারে যে আগের শ্লোকে ব্যাখ্যা করা হলো যে জ্ঞান রূপ তরণীতে দুঃখ সমুদ্র আমি পার হয়ে যাব, বা পাপও বলা হচ্ছে পাপের সমুদ্র আমি পার হয়ে যাব, কিন্তু কথা হচ্ছে আমি তো পার হয়ে চলে গেলাম, দুঃখটা তো রয়ে গেল, পাপটা তো রয়ে গেল পিছনে, তাহলে পাপটা তো রয়ে গেল না পিছনে, তো এই জন্য পরবর্তী শ্লোকে বলছেন আরো উদাহরণ দৃষ্টান্ত পড়ুন এটা। এই জন্য পরবর্তী শ্লোক আরো স্পষ্ট করছেন যে না এটা থাকবে না, আগের শ্লোকে বলছেন এটা জ্ঞানটা হচ্ছে তরণীর মতো, আর এই শ্লোকে বলছেন এটা আগুনের মতো, সব ভস্ম করে দেবে। এখন পূর্ব এই যে আগে যে শ্লোকটা বলছেন এই শ্লোকটা পরিপুষ্ট করছেন, 38 নম্বর শ্লোকটা পড়ুন। পরাশান্তি লাভ করেছেন, তো এটাই সেই জ্ঞানের যুগের পরিপক্ক ফল কি, আবার এটা বলছেন এখানে পরাশান্তি লাভ করে, এটা হচ্ছে জ্ঞানের পরিপক্ক ফল, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে জ্ঞান, এটা কিন্তু সেই জ্ঞানে প্রয়াসম, জড় জ্ঞান বলা হচ্ছে না, মানসিক জল্পনা কল্পনা জ্ঞান বলা, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তিবন ঠাকুর বর্ণনা করছেন যে ভক্তি অনুকূল জ্ঞান ভক্তি প্রতিকূল জ্ঞান, ভক্তি অনুকূল কর্ম ভক্তি প্রতিকূল কর্ম কি দুটাই, কিন্তু একটা হচ্ছে প্রথমে হচ্ছে অধর্ম, অধর্ম তারপরে ধর্ম। আচ্ছা আমরা এটা শেষ করুন, তারপরে আমি দেখাচ্ছি, 39 নম্বরটা পড়ুন। তো সেই জ্ঞান লাভের পূর্ব শর্ত কি এখানে বলছেন, জ্ঞান লাভ করতে হলে কি আমাদের যোগ্যতা প্রয়োজন, প্রিরিকুইজিট কি কি যোগ্যতা প্রয়োজন, সংযত হতে হবে, ইন্দ্রিয় সংযম করতে হবে, তৎপর হতে হবে। এখন যারা এই ধরনের জ্ঞান সংযত চিত্ত না তৎপর না তাদের বিপরীত যারা আছেন তাদের কি গতি হয়, এটা বলছেন 40 নম্বর শ্লোক, অনুবাদটা পড়ুন। তিন ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে, অজ্ঞ শ্রদ্ধাহীন শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন এবং সন্দিগ্ধ চিত্ত। তো বিশ্বনাথ ঠাকুর বলছেন অজ্ঞ মানে কারেরা, যে বোকা পশুপত পাশবিক চিত্তবৃত্তি, এরা কিছু জানে না অজ্ঞ। দ্বিতীয় শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন, এরা শাস্ত্র শুনলে শ্রদ্ধা নেই, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, শাস্ত্র হয়তো অনেক এরা বিশ্বাস, শাস্ত্র হয়তো এরা অনেকে জানতে পারে অনেক, শাস্ত্র যুক্তি জানতে পারে, তো বললাম যে প্রফেসর বা পিএইচডি করছে, শ্রদ্ধা নাই এদের, পরম্পরার প্রতি শ্রদ্ধা নেই। দ্বিতীয় তৃতীয় হচ্ছে কি, সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি, শ্রদ্ধা আছে এদের কিন্তু সন্দেহ আছে, কাজ করবে তো এটা ভালো করে, এই পন্থা, বা এটা কি আসলে ঠিক? সন্দিগ্ধ চিত্ত তিন ধরনের ব্যক্তির কথা বলছে, এই এই ব্যক্তির কথা এখানে বর্ণনা করছে। প্রভুপাদ তাৎপর্য এটার ব্যাখ্যা করছেন, এই তিন ধরনের ব্যক্তির কথা বলছেন। ৪১ নম্বরটা পড়ুন। কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। ৪১ ৪২ শ্লোকে তিনি উপসংহার দিচ্ছেন, ৪২টা পড়ুন। জ্ঞানাসিনাত্মনঃ, আবার পরবর্তীতে বললেন বৈরাগ্য অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ় চিত্তবা, বৈরাগ্যরূপ বস্ত্র দ্বারা ছিন্ন করো। তো এই হচ্ছে জ্ঞানরূপ খড়্গের কথা বলছেন, জ্ঞানকে খড়্গের সাথে তুলনা করেন ছিন্ন করার জন্য। এখানে প্রভুপাদ এই তাৎপর্যে পুরো অধ্যায়ের সারমর্ম দিচ্ছেন। তো মূল ব্যাপারটা হচ্ছে ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক শ্রীমদ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের ভগবদ ভক্তিবান তাৎপর্য সমাপ্ত। তো মূল ব্যাপারটা হচ্ছে আসলে এই জ্ঞানটা কি, আসলে আমি
ভক্তি প্রতিকূল ব্যায়াম, যদিও একটা ব্যায়াম, ধার্মিক ব্যায়াম, বেদের ব্যায়াম কিন্তু।
কর্মকাণ্ড থেকে একটা কর্মযোগে নিয়ে যায়, সেখান থেকে আমরা জ্ঞান যোগ লাভ করতে পারি।